কিরে লেবু, যাবি ক্লাই?
হ্যাঁ হ্যাঁ চল কেনে।
এই এই গোরা, এই লেবু, তোরা কোথায় চললি রে? বারোয়ারি অসতলার দিক থেকে এত গোলমাল ভেসে আসতেছে, কি হয়েছে?
গায়ে নতুন বাবাজি এসেছে গো মতি খুড়া। কি গায়ের রং, ধপধপে সাদা দুধের মতন, মাথায় আব বড় জোটা।
হ্যাঁ, তাকে তো দিনের প্রথম পহরে এই পথ দিয়ে যেতে দেখলো, তা তো গন্ডগোল কিসে?
আমাদের নিধিরাম গুণীরের সঙ্গে নতুন বাবাজির দারুণ গোল বেঁধেছে।
সে কি রে, কেনে?
এই সাধু বলে কি না, নিধিরাম গুণীর লিসুজা, গায়ের দেবী মা শেতলার পূজা করার অধিকার তার লাই, বামুন ডেকে নাকি পূজা করাতে হবে।
শুধু তাই লয়, বাবাজি বলছে লিচু যাতে মায়ের পূজা করলে গায়ের অকল্যাণ হবে।
আরে এ তো মারাত্মক ব্যাপার রে, চল চল দেখি, চল ব্যাপারটা কি ঘটছে একটু দেখি গিয়ে বটে।
হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো।
অনাচার অনাচার, এই ঘোর অনাচার, এই গুণিন, এ তোর কেমন অনাচার? গায়ের দেবী মায়ের ধানে নাকি পুজো করবে চাঁড়ালে? ছি 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 ছি,
যা তোমার অধিকারের লয়, তা নিয়ে কথা বলতে এসো নি ঠাকুর। সে তুমি যত বড়ই তান্ত্রিকই হও, আমাদের গায়ে মা শীতলার পূজা আমরাই করি। আমরা জাতিতে চাড়াল, আমরা শুধু মায়ের পূজারই নই, দেবীর পেশা পুষ্ট, বংশ পরম্পরায় বহু যুগ ধরে চলে আসছে প্রথা। আমাদের এই মায়ের স্থানে তোমার মতো বামুনদের প্রবেশ নিষেধ। ভালো কথা বলছি, যদি নিজের ভালো চাও তো এখনই তান থেকে বেরিয়ে যাও।
তোর সাহস কত আমাকে শাসাচ্ছিস, তুই জানিস আমি।
বলছিলেন তুমি এই গায়ের নতুন, এখানকার নিয়ম নীতি তো জানেন না। আমাদের গায়ে শীতলা মায়ের থানে বামুনের প্রবেশ নিষেধ, নিজের ক্ষতি তো না চাইলে এক্ষুনি বেরিয়ে আসুন।
তোরা তো আজব মানুষ, তোদের মঙ্গলের কথা ভেবে আমি আজ এইখানে এসেছি, আর তোরাই আমায় বাধা দিস। না না, এ আমি কিছুতেই হতে দেব না। চোখের সামনে চাঁড়াল গুণিন এসে মায়ের থান অপবিত্র করবে, আর আমি বসে বসে দেখব। এই অনাচার আটকাতেই হবে, মায়ের পূজা শুধু ব্রাহ্মণই করবে, এই জন্যই তোদের গায়ের এই অবস্থা। দেবী মায়ের ধান আর দেবীর প্রস্তর মূর্তি সব শোধন করতে হবে, তারপর আমি পূজা করব।
না গো না গো ঠাকুর, না ওই কাজটি করতে যাওনি।
শোন সবাই, আমি হলাম কুলাবধূত তান্ত্রিক, তোরা আর এই নিচু জাতের গুণিন মিলে ভয় দেখাবি আমাকে? এই কে আছিস? এক্ষুনি ধানের ফুল মালা পূজার সরঞ্জাম সব কিছু বাইরে বের কর।
আমার কথা শুনলে না ঠাকুর, এরপরে তোমার কিছু হলে আমায় যেন কিছু বলতে এসো না।
কি হবে আমার, কে আমার ক্ষতি করবে? তোর মতো একজন সামান্য গুণিন, এই আমি মায়ের ধান শোধন করে পূজাতে বসলাম, দেখি কে আমার কি করে।
সে তোমার ইচ্ছা ঠাকুর, আমি মায়ের সেবা দাস মাত্র।
থাম বলছি।
তারপর কি হলো মতিকুড়া?
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা অবলম্বনে মৃত্যুবান। যে নারায়ণ গঙ্গোপাধ্যায়কে আমরা চিনি টেনিদার মতো জনপ্রিয় কিশোর সাহিত্যের স্রষ্টা হিসেবে, তাঁরই একটি ব্যতিক্রমী রচনা এই গল্পটি। প্রগতি আর পরম্পরা, জীবন আর মৃত্যুর দোলাচলে লক্ষ্যভেদ কি করতে পারবে মৃত্যুবান?
এই তান্ত্রিক সাধু কি হলো তার?
এই কি আবার, যা হওয়া তাই হল। তান্ত্রিক পূজাতে বসার পর মুহূর্তেই কুঠা হতে এক প্রকাণ্ড স্বর বাজের মতো শব্দ করি তার গালেটো আসি পড়ল। সেই স্বর খাই তান্ত্রিক বামুন এই যে উল্কি পড়ল, আরে উঠলই না বটে।
আর নিধিরাম গুণী?
নিধিরাম সবাই দেখল নিধিরামের দাঁত কপাটি লেগেছে, থানের এক পাশে বসি শোক বুঝি কাঁপতিছে সে।
এই শেতলার পূজারি গুণিনদের অনেক আশ্চর্য ক্ষমতা আছে বলো বটে।
আছি বটে, আর সেই ঘটনার পরই তো সাড়ালেরা মায়ের থানে পূজা করবার কাইমনি অধিকার পাই গেল।
কিন্তু তুমি যে বললে বটে ওরা বহু যুগ ধরে এই পূজা করে আসছে।
এই পূজা ওরা অনেকদিন আগে থেকেই করত, কিন্তু সেই দিন থেকে ব্যাপারখানা ই হল।
বুঝছি,
এখন তাদের খ্যাতি বাড়ছে, খাতিরও বাড়ছে অনেক বেশি। গায়ের উঁচু জাতেরা অসংকোচী অন্তজের দেবীকে পুজোটো করেন এখন। আর বসন্ত চিকিৎসার ব্যাপারে এই গুণিনদের অধিকার তো এক সিটিয়া।
তার মানে মতিকুড়া, তুমি বলছো আমাদের গুণিন অভিরামের বাপ নিধিরাম আরো অনেক বড় গুণিন ছিল বটে?
অভিরামের কি ক্ষমতা, ক্ষমতা ছিল নিধিরামের আমার স্বচক্ষে দেখা। শুনলি তো সে গল্প? নিধিরাম ছিল এ তল্লাটের সেরা গুণিন, বুঝিস? না জানত এমন মন্ত্রলায়, না পারত এমন ঝাড় ফুকলায়, কুকুরে কামড়িছে একটুখানি জল পড়ায় তা সে ভালো করে দিতে পারত, সাপে সবল মারিছে পিঠের উপর পিতলের থালা আটকি দিয়া তার উপরে মন্ত পড়া মাটি সরিয়ে দিয়ে সে বিষ নামি দিত, যত বিষধর সাপই হোক না কেনে। আর যদি কাউরি ভূতি ধরে তাহলে তো কথাই লায়, সে ভূত কেউ নামাতি পারত নি, সেও নিধিরামের কাছে ছিল লক্ষ্মী। আরো কত অদ্ভুত ক্ষমতা ছিল নিধিরামের, বান মারতি পারত, বাটি চালান করতে পারত, জ্বলন্ত একটা পিদিম আকাশে উড়ি দিয়া দূরের কোন গেরামে অগ্নিকাণ্ড ঘটি দিতে পারত।
বুঝছি, ওই কথায় বলে না, বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুজ নেহি তো থোড়া থোড়া। নিধিরামের মতো না হলেও অভিরামেরও কিছু ক্ষমতা আছে বলো।
অভিরাম রে আমি জন্মাতি দেখিছি, আমাদের চোখের সামনেই তো ছেলেকে বড় হলো, ওর কি ক্ষমতা আছে, ওর বাপ ওরে কি ক্ষমতা দিয়ে গেছে সে অভিরাম গুণিনী জানে বটে।
আচ্ছা মতিকুড়া, এই যে তান্ত্রিক বামুনদের কথা বলছিলে বটে, সে তো উঁচু জাতের বামুন লোক, সে তো তাদের ঠাকুর দেবতাই পূজা করতে পারত, আমাদের ঠাকুর জোর করে পূজা করতে গেল কেন বলো তো?
সে আমিও বলতে পারবো, আমরাও তো ছোট জাত, কিন্তু এই গুণিনদের ব্যাপারটাই আলাদা। অভিরাম জাতে হলে সন্ডাল, আর এই জাতটা হল বর্ণ শঙ্করের সবচেয়ে বড় শাস্তির প্রতীক। প্রতিলোম বিয়ে রে বামুন সমাজ কি করি, ক্ষমা তো করবে বলো দেখি।
প্রতিলোম বিয়ে মানে?
বামুনের মেয়ে যদি কোনো অবামুন বিয়ে করে তাহলে সে বিয়ে হল প্রতিলোম বিয়ে। এটি তাদের সন্তান হবে ছোট জাত, যারে বলি অন্তজ। সমাজের সব পদগুলান তাদের কাছে বন্ধ তো হয়ে যাবে, তারে শ্মশানে বাস করতে হবে, অখাদ্য আহার করতে হবে, মরার কাপড় নিয়ে লজ্জাট নিবারণ করতে হবে। তাদের ছায়া মারালে 17 বার বিশ্বনাথ দর্শনের পুণ্য খন্ডি যাবে, হয়ে যাবে।
কিন্তু অভিরাম গুণিন তো গায়ের ভিতরেই থাকে।
সে তো অনেকদিন আগেকার কথা বটে, এখন আর অন্তর্জমাত্রই শ্মশানে থাকে নে। আগের থেকে যে কিছু উন্নতি তো হয়েছে তাতে সন্দেহ নাই। এখন তারা ভদ্দর পাড়ার কাছাকাছি এগিয়ে এসেছে, ওদেরও কিছু লোক সুর ছাড়া ডালাকুলো ধনুষিত তৈরি করে, ভদ্র সমাজের লোকেরা সেইগুলি কেনেও বটে। কেউ খেতি করে, তরি তরকারি লাগায়, বাজারে টুকুও বিক্রি করে বটে। অভিরামের কিছু জমিন আছে, উরা বাগানে ফুল কলি ন্যায় রত্ন স্মৃতি রত্নরা টুকু গঙ্গা জলটু সেটিয়ে সে ফুল এখনো গ্রহণ করে।
কিন্তু ওরা আমাদের শীতলামায় থানের পূজারি হলো কেমনে?
উপরওয়ালার কি আশ্চর্য বিচার, কারুর এদিক লাই তো ওদিক আছে, কারুর ওদিক লাই তো এদিক আছে।
মানে?
মানে এই যেমন অন্তজ সন্ডাল উঁচু সমাজের লোকজনের সাথে মেলামেশা করতে পারে না, কিন্তু এদের অন্য একটা দিকও আছে।
অন্য দিক?
হ্যাঁ, এরা মন্ত সিদ্ধ হয়, আর এই জন্যই ইতর ভদ্র উঁচু লিচু সব জাতি এদের ভয় করে, ছেড়েটা করে। সবাই নিধিরাম রে যেমন কট্ট।
বুঝছি।
বাংলার দুর্ভিক্ষ পরবর্তী ফাল্গুনের এক পড়ন্ত দুপুর, রোদের ঝাঁজ এখন সামান্য কম, গাছের পাতায় হাওয়ার সরসর, দু একটা পাখির ডাক, আর গ্রামেরই কোন গোয়াল থেকে মাঝে মধ্যে ভেসে আসা ছোট বাছুরের মা মা ছাড়া আর তেমন কোন শব্দ নেই চারিদিকে। গ্রামের বারোয়ারি অশ্বত্থ তলার শীতলা থানের কাছেই এক আধা শুকনো মহানিম গাছের তলায় বসে কথা বলছে গ্রামের দুটি মানুষ। একজন হল মধ্যত্রিশের হীরালাল এবং অন্যজন মতিলাল। মতিলালের বয়স অনেক, তাকে দেখে অবশ্য বয়সের অনুমান করা যায় না। দড়ির মতো পাকানো চেহারা, ওরা জাতিতে বাগদি। গোটা দেশের উপর দিয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষের ঝড় বয়ে গেল কিছুদিন আগে। যারা যাওয়ার তারা তো মরে ভিজেছে, কিন্তু যারা রয়ে গেল তাদের দুর্গতিরা সীমা নেই। শ্মশান বাংলার গ্রামে গ্রামে প্রেতের মতো ঘুরে বেড়ায় সেই মানুষগুলো। এক মুঠো কাঁকর মেশানো ভাত সম্বল, এক ফালি ছেঁড়া ন্যাকড়া সম্বল, রাতারাতি যেন সবাই মায়া প্রপঞ্চময় সংসারকে চিনে ফেলেছে। দেহে মনে বেশে বাসে অনাসক্ত বৈরাগ্য, চোখের দৃষ্টি অর্থহীন, যেন বাইরের অবান্তর পৃথিবীর ফাঁকিটা ধরে ফেলেছে, আর ব্রহ্ম লাভের জন্য একান্তভাবে অন্তর্মুখী হয়ে গেছে। এইরকম ভিতর আর বাইরের পরিস্থিতিতে এই গ্রামের মতিলালের মতো মানুষরা বর্তমানকে যারা ছুঁতে পারে না, ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না, তারা কেবল অতীত আঁকড়ে বেঁচে থাকে। দূর থেকে একটি অল্প বয়সী ছেলেকে বারোয়ারি তলার দিকে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখা গেল। ছেলেটি খালি পায়ে মেঠো পথের রাস্তায় ধুলো উড়িয়ে আসছে। তার চঞ্চল কালো ছিপছিপে শরীরে যেন নতুন বার্তার ইঙ্গিত। এই মুখ হীরালাল আর মতিলাল দুজনেরই চেনা। হীরালাল ছেলেটিকে দেখে হাঁক পাড়ল,
ও ঘনা ঘনা হো।
উল্টো দিক থেকে প্রতিধ্বনির মতো উত্তর আসে,
ও হো, আরে কোথাও তো আসছিস হো, নবীনগঞ্জ হো। ওরে বাবা, সে তো মেলা দূর বটে, এদিকে আয় এদিকে আয়,
গাছতলায় বসে খানিক জি রয়ে যা।
আটুকু দেশের খবরও শুনিয়ে যা কেনে।
নবীনগঞ্জ এখান থেকে ১২ মাইল দূরে। এই গাঁয়ের সব থেকে কাছাকাছি ধান চালের গঞ্জ। জনবসতি বেশি, ব্যবসাপাতি বেশি। গঞ্জের পাশে একটা সরু নদী আছে বটে, কিন্তু বর্ষার সময় ছাড়া তাতে নৌকো চলে না। হাঁটু জলের ওপর যে পরিমাণ কচুরিপানা স্তূপ জমে ওঠে, তাতে বরং মোটর চালিয়ে নেওয়া যায়, কিন্তু নৌকার প্রশ্ন অবান্তর। ঘনা এখন কুয়োতলায় এসে পৌঁছেছে। এ হল গ্রামের বারোয়ারি কুয়ো। মন্বন্তরে যখন গ্রামের সব পুকুর খালবিলের জল শুকিয়ে গিয়েছিল, এই কুয়োর জলেই প্রাণ বেঁচেছে গ্রামবাসীর। ঘনার চেহারা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। সে কুয়ো থেকে জল তুলে ঢক ঢক করে গলায় ঢালে। তার মসৃণ চিকন গালের কষ বেয়ে হুড় হুড় করে জল গায়ে পড়তে থাকে। তার শুষ্ক কালো ধুলোমাখা শরীর যেন গ্রীষ্মের ফুটিফাটা মাঠের মতো সেই জল শুষে নিতে থাকে। খানিক ঠান্ডা হয়ে সে বুড়ো নিম গাছের তলায় বসা দুটো মানুষের দিকে তাকায়। মতিলাল সস্নেহে ঘনাকে হাতছানি দিয়ে ডাকে। নিম গাছের তলায় এসে দাঁড়ালেও তার সারা শরীর যেন উত্তেজনায় ছটফট করছে, যেন কত কিছু বলার আছে তার।
এই ঘনা, নবীনগঞ্জ হতে কি খবর আনলি হো?
হে হে, সরকার বাহাদুর মুখ তুলে এসেছে গো, আর দুঃখ থাকবি নি। দুর্ভিক্ষে যাতে গাঁয়ের মানুষ না খেতে পেয়ে না মরে, তাই জায়গায় জায়গায় সরকারি ধানের গোলা বসাচ্ছে ওরা। কত সরকারি লোক এসেছে গো, মহাজনের বিপদে এবার হয়তো কেটে যাবে
বটে। তাই এদিক পানে
সেই খবরই তো নিয়ে এলাম গো হীরা কাকা। এই গায়েও আসবে সরকারি লোক, উন্নতি হবে, নতুন রাস্তা তৈরি হবে।
রাস্তা?
গ্রামের মানুষদের মহাজনের করাল গ্রাস থেকে বাঁচাবার মহৎ ব্রত নিয়ে যারা কাজে নেমেছে, তারা হল লাইসেন্স প্রাপ্ত সরকারি এজেন্টের দল। তার সঙ্গে সিভিল সাপ্লাই ইন্সপেক্টর, বোর্ড অফিসার, এনফোর্সমেন্ট টিম, আরো যেন কে কে সব।
না গো, আমি এখন যাই, গায়ে খবরটা দিতে হবে নি।
প্রায় দৌড়ে গ্রামের পথে অদৃশ্য হয়ে যায় ঘনা। দূর থেকে তার গলা শোনা
যায়।
ঘনা যে পথে হারিয়ে গেল, সেই পথে ঠিক তারপরেই দেখা গেল আরেকজনকে। কুচকুচে কালো শরীর, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, অর্ধনিমিলিত চোখে সস্তা নেশার ঘোর, গলায় একটা গামছা, আদুল গা, মালকোঁচা মেরে পরা হাঁটু পর্যন্ত খেটো ধুতি। এই গ্রামের গুণী এবং বারোয়ারি তলার ধানে মা শীতলার পূজারি অভিরাম দাস। বুড়ো নিমতলায় এসে হীরালাল আর মতিলালের পাশে বসল অভিরাম। বিড়ি বের করে মতিলাল আর হীরালালকে দিল, নিজেও একখানা ধরাল।
আরে অভিরাম ভাই, তোমার কথাই হচ্ছিল এতক্ষণ।
তাই নাকি?
মানে ঠিক তোমার কথা নয়, তোমার বাপের কথা।
ও আচ্ছা।
মতিখুড়া বলছিল নিধিরাম গুণের নাকি আশ্চর্য অলৌকিক ক্ষমতা ছিল বটে। এ তল্লাটে কারুর ঘাড়ে ভূত চাপলি নিধিরাম গুণিন ছাড়া কোনো গতিই ছিল নাই।
তা তো ছিল নাই, কিন্তু সে ভূতেই তো আমার বাপটাকে খেল রে।
গল্পের গন্ধ পেয়ে হীরালাল নড়ে চড়ে বসল। বৃদ্ধ মতিলালের চোখে আশ্চর্য অভিব্যক্তি খেলা করে গেল। নিজের ঘর ঘরে গলাটা যতটা সম্ভব পরিষ্কার করে বলল,
সে কাহিনি আমি বলতে পারব নি, সে বরং তুই বল।
আমি না ছোট থেকে বড় এক গুণে, তখন আমার ১২-১৪ বছর বয়স হবে বোধ হয়, তাই না মতিখুড়া?
হ্যাঁ, ওই রকমই কিছু হবে বটে, সঠিক মনে লাই, তবে তখনও এক কুড়ি পেরোয়নি কো।
পাশের গাঁয়ের বীরানবাগদের ছোট মেয়েটাকে ভূতা ধরছিল। মেয়েটা সারাদিন ধরে ঠিকই থাকত, কিন্তু সূর্য বাড়ে নামলে তার রকম সকম কেমন জানি বদলে যেত। হাত পা গুলান বেঁকে যেত, চোখ হয়ে উঠত গোল গোল আর টকটকে লাল পাড়া, মুখ দিয়ে লাল আ ছড়ত। তখন তার গায়ে অসুরের মতো শক্তি, গরু বাধার দড়ি দিয়েও তাকে বেঁধে রাখা যেত না। বীরেন কাকা একদিন ভোরবেলা বাবাকে এসে বলল,
নিধিরাম গুনিন, মা কি হয়েছে? শোন বাবা, আমার মেয়েটারে তুই বাঁচা।
শুধু নিজেদের গাঁ লয়, আশেপাশের গাঁয়ের সকলেই বাবাকে যেমন ভয় পেত, শ্রদ্ধা করত, তেমনি ভালোও বাস্তব বটে। আর শুধু ওরা লয়, বাবাও নিজের এলাকার গাঁয়ের সব লোককেই ভালোবাসত। তাদের বিপদ তাদের কষ্ট বাবা দেখতে পারতেন না। বলে তা তো আমি বাবাকে দেখেই শিখেছি।
তাহলে তোমার বাপ নিধিরাম গুনিন গেল বীরেন্দ্র ছোটমের ভূত তাড়াতে?
গেল। বাবা তখন সদ্য আমায় মন্ত্রপুত ঝাড়ফুঁক অল্প স্বল্প করে শেখাতে শুরু করছে। বাবার সঙ্গে থাকলে ঠিক ভুল সত্যি মিথ্যা রাত দিন সব কেমন গুলাই যেত, কেমন একটা ঘোর লেগে থাকতো বটে। আর সত্যি বলতে সেই ঘোরটা আমার বেশ ভালো লাগত। তাই এসবে আমার উৎসাহ ছিল প্রচুর। ভূতে ধরা লোকেদের দেখলে সবাই ভয় পায়, আমার ভয় লাগত নাই। কত ভূত ছাড়াতে বাবার সাথে গেছি আমি, আবার ভূতের গন্ধ পেয়ে সেদিনও নেচে উঠল। আমি বাবাকে গিয়ে বললাম যে আমি যাব। আমার সে কথায় কান না দিয়ে বাবা মন দিয়ে বীরেন কাকার কথাগুলো শুনছিল। সব শুনে তড়ি ঘড়ি ঝোলাট লিয়ে বাবা বেড়াই গেল। সেদিন বাবা আমাকে সঙ্গে নিলনি। আমি রাগ করলাম, জেদ করলাম, কিন্তু কিচ্ছু শুনলনি। তো বাবা চলে যাওয়ার পর আমি কান্না জুড়লাম, আর ছাড়ি পিছাড়ি কান্না। রাগ করে সারাদিন কিচ্ছুটি খেলাম না, ভাতের থালা ফেলে দিয়ে দাওয়ায় গিয়ে বসলাম।
ছোট হয়ে আসা বিড়িটায় সজোরে কয়েকটা টান মেরে সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে হীরালাল চোখ গোল গোল করে বলল,
তারপর?
পরে জেনেছিলাম ভূত লয়। পেদনি, বীরেন কাকার ছোট মেয়ের ঘাড়ে একটা শৈতান পেদনি চেপেছিল। পেদনি নামিয়ে বাবা যখন ঘরে ফিরল তখন বেলা পেরায় তৃতীয় পহর হবে। আমি তখনও কিছু না খেয়ে ঠাঁই দাওয়ায় বসে দেখলাম বাবার চুল জামা কাপড় সব কেমন উস্কো খুস্কো, চোখের নজরটা কেমন যেন। কাঁধের ঝোলাটা ঝুপ করে দাওয়ায় নামিয়ে রেখে বাঁশের খুঁটিটায় ঠেস দিয়ে বসল বাবা। আমার তো ভয়ানক জেদ, কিন্তু বাবা যখন ওই অবস্থায় ফিরল তাকে দেখে আমি খানিক ভয় পেয়ে গেলাম।
বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? ভূত নামলো? তোমার এরকম দেখতে লাগছে কেন?
পর অনেকগুলো প্রশ্ন করলাম আমি, কিন্তু বাবা একটার উত্তর দিল নাই। বারবার বড় বড় চোখে ডাঁয়ে বাঁয়ে তাকাচ্ছিল বাবা, আর মাঝে মধ্যে হাত দিয়ে মশা তাড়ানোর মতো করে কানের পাশ থেকে মাথার উপর থেকে কি যেন তাড়াচ্ছিল, আর মুখে বলছিল,
এই যা 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 বলছি ছেড়ে তো দিলাম তোরে।
এটা তুমি কার সঙ্গে কথা বলছো বাবা?
যা,
কাকে যেতে বলছো?
বাবা আমার এসব প্রশ্নেরও কোনো উত্তর দিল না। আমি একটানা তার দিকে চেয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে বাবা ক্লান্ত গলায় বলল,
একটু জল, একটু জল,
আমি ছুটে মাকে বলতে যাব, দেখি মা জলের ঘটি নিয়ে পিছনে দাঁড়িয়েছে। সেই ভোরা দুপুরে খালি পেতে ক্লান্ত বাবা দাওয়ায় বসে ঢক ঢক করে পুরো এক ঘটি জল খেয়ে নিল, তারপর ঘাড় গুঁজ করে বসে রইল। আমার মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল,
আর আর কিছু দেব, খাবে কিছু?
মায়ের কথার জবাবে বাবা ইশারায় বলল, সে খানিক শুতে চায়। তো মা তখনই দাওয়ায় শীতল পাটি পেতে দিল, বাবা শুয়ে পড়ল পাটির উপরে। সেই যে শুল, আর উঠল না।
উঠল লাই মানে মানে মরি গেল?
দু চারজন লোক মুখে বলল, সর্দি গরমি হবে হয়তো।
কিন্তু পেরায় সকলই মনে পেরানে তাই বিশ্বাস করিনি ছিল, রোজার ঘাড় ভূতেই মটকিছে, সেই পেতনিটাই পেরা নিছে নিধিরাম গুনিনের।
আমি উঠলাম, মায়ের তানে যাই, সন্ধে নামলো বলে যাই, অনেক কাজ পড়ে আছে।
গায়ের বারোয়ারি অশ্বত্থতলা, তার নিচে পুরনো বেদিটায় বহু যুগ ধরে প্রদীপের তেল আর মেটে সিঁদুরের প্রলেপ পড়ে একটা বিচিত্র রং ধরেছে, নীল শ্যাওলার উপর দিয়ে কালো পোড়া তেলের রেখা, একপাশে থকথকে সিঁদুর জমেছে চাপ বাঁধা রক্তের মতো। ধূপধুনোর গন্ধে বারোয়ারি তলার চারপাশের বাতাস ভারী হয়ে থাকে সব সময়। বেদির উপরে একখানা কালো পাথর, তার সারা গায়ে ব্রণের চিহ্ন। এই পাথর মারি জননীর প্রতীক, মা শীতলা। পাথরের মাঝখান দিয়ে একটা প্রকাণ্ড ফাটল, দেখলে মনে হয় কেউ যেন সেটাকে দুটুকরো করে কেটে ফেলার চেষ্টা করেছিল। পৌত্তলিকতা বিরোধী রাড়জয়ী মুসলমানের তলোয়ারের কোপ পড়েছিল কিনা কে জানে। বেলা দ্বিতীয় প্রহর, থানের পূজারি অভিরাম গুণিন সবে সকালের পুজো সেরে হাঁটু মুড়ে উবু হয়ে বসে একটা বিড়ি ধরিয়েছে। ঊষর মাঠ আর শুকনো খালের দিগন্তে একটা চরিত্রের উদয় হল। ধানের আল আর মজা দিঘির পাশ দিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে আসছে সে। পরনে টেরিকটের হাফ প্যান্ট আর মাথায় ফেল্টের টুপি তাকে পারিপার্শ্বিক দৃশ্য থেকে আপনি আলাদা করে দিচ্ছে, আর সেই সঙ্গে সাইকেল। বাগদি দুলে কোটাল হাড়ি ডোম কোচ উদ্ধূষিত হতদরিদ্র এই অজ পাড়া গায়ে সাইকেল আর কজনেরই বা আছে। চড়ার উদ্দুরের তেজ ইতিমধ্যে অসহনীয় হয়ে উঠেছে। বারোয়ারি তলার থানের অশ্বত্থ গাছের ছায়া এই রোদে বড় লোভনীয় মনে হল চরিত্রটির। সে সাইকেল রেখে অশ্বত্থতলায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল। পশ্চিম দিক থেকে ভেসে এলো এক ঝলক ঠান্ডা হাওয়া। ভারী ভালো লাগছে এই ঠান্ডা ছায়া আর বাতাসটা। অভিরাম সসম্ভ্রমে হাঁটুর আড়ালে মুখ লুকিয়ে বিড়িতে শেষ টানটা দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর হাত দুখানা জোর করার ভঙ্গিতে বুকের সামনে তুলে ধরে মাথা নুইয়ে মস্ত একটা প্রণাম ঠুকে আগন্তুককে জিজ্ঞেস করল,
আপনি হুজুর?
আমি?
বাঁ হাতটাকে হাফ প্যান্টের পকেটে পুরে আগন্তুক সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগল। তারপরে সকৌতুক অবজ্ঞা গলায় টেনে ধুলো ওড়া মেঠো কাঁচা রাস্তাটার দিকে তাকিয়ে বলল,
আমি সরকারি লোক, রাস্তা করতে হবে এখানে, 18 মাইল দূরের রাস্তা, যার উপর দিয়ে সরকারি লরি যাবে, গাড়ি যাবে, বুঝেছ?
আগে রাস্তা?
হ্যাঁ, পাকা রাস্তা, দেশের ভালোর জন্য, বুঝলে? চালের সহজ সাপ্লাই হবে, গ্রামের উন্নতি হবে, ভবিষ্যতে দুর্ভিক্ষের পথ বন্ধ হবে, একেবারে পাকাপাকি বন্দোবস্ত।
অভিরাম বিস্মিত মুখে তাকিয়ে রইল। অদৃষ্টপূর্ব কোন এক উন্নত গ্রামের সকালের দৃশ্য তার মনে ভিড় করে এলো। ভাবতে পারা যায় রাস্তা তৈরি হবে এই গ্রামের মধ্যে দিয়ে, যেখান দিয়ে কালো ধোঁয়া ছড়িয়ে রেলগাড়ি চলে যায়, তার চাকায় চাকায় সর্বদা মুখর সভ্যতার গর্জন। সেসব এখান থেকে অনেক দূরে, একটা মরা নদীর খেয়া, তিনখানা গ্রাম, ছখানা মাঠ, আরো এক ক্রোশ জেলা বোর্ডের পথ। এই গ্রামের মানুষ যেন বাস্তু বেঁধেছে জীবনের একটা দ্বীপের মধ্যে। গ্রামে একটাই প্রাইমারি স্কুল, সেও 3 মাইল দূরে। রাত্রির অন্ধকারে বহু দূর থেকে যেমন মহানগরীর মাথার উপরে একটা অস্বচ্ছ জ্যোতির্মণ্ডল দেখা যায়, এই গ্রামের বারোয়ারি তলায় বসে নাগরিক জীবনের অনেকটা সেই রকমই একটা অলক্ষ জ্যোতির সংকেত অনুভব করা চলে মাত্র। তবু চৌকিদারি ট্যাক্স আসে তামাকের উপরে, দেশলাইয়ের উপরে নতুন খাজনা আসে, শহরের তৈরি লোভের কারখানা থেকে মন্বন্তর আসে। এখানে আমদানি নেই, এ শুধু রপ্তানির দেশ। এই পোড়া দেশগ্রামকে দুর্ভিক্ষের হাত থেকে নিস্তার দেওয়ার জন্য যেন স্বর্গ থেকে মর্ত্যভূমিতে অবতীর্ণ হয়েছে হাফ প্যান্ট পরা সাইকেলওয়ালা একটি দেবতা। অপার বিস্ময়ে অভিরাম গুণিন তাকিয়ে আছে সেই দেবতার দিকে। অশ্বত্থতলায় পাথরের শীতলা নিদ্রিত হয়েই আছেন, কিন্তু ইনি যেমন জাগ্রত তেমনি মুখর।
এই রাস্তা একেবারে শহরে যাওয়ার বড় রাস্তার সঙ্গে গিয়ে জুড়ে যাবে, ভাবতে পারছ?
আগে হুজুর, আপনি যখন বলছেন তাহলে নিশ্চয় হবে।
নিতান্ত তাচ্ছিল্য ভরে সিগারেটের টুকরোটা আঙুলের টোকায় দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় আগন্তুকের হাতের সোনার আংটিটা ঝিলিক দিয়ে উঠল। অভিরাম আবার সসম্ভ্রমে জিজ্ঞেস করল,
আগে হুজুর, ওই কাজ কবে থেকে শুরু হবে ওটা?
কায়দা করে নিজের জামার কলারখানা একটু সোজা করে নিয়ে গাছের গায়ে হেলান দিয়ে রাখা সাইকেলে চড়তে চড়তে আগন্তুক বলল,
কাজ চিন্তা নেই, কন্ট্রাক্টর কৃষ্ণপ্রসাদের পা যখন এই গ্রামে পড়েই গেছে তখন আর বেশি দিন লাগবে না কাজ শুরু হতে। হ্যাঁ, চলি।
সরকারি লোক কৃষ্ণপ্রসাদ নিজের সাইকেলে চেপে শীষ দিতে দিতে চলে যায়। অভিরাম তার যাত্রা পথের দিকে অপার বিস্ময়ে তাকিয়ে থাকে।
বড় রাস্তা হবে এটা, আর এই লবিনগঞ্জ ছাড়িয়ে আরো কয়েক কোশ গেলে শহরে যাওয়ার সড়ক পড়ে। আমি একবার দেখেছি সেই সড়ক, এইখানে সেই রকম রাস্তা তৈরি হচ্ছে জানিস বটে?
কি বলিস রে, কিন্তু অনেক বড় রাস্তা, পাশাপাশি 10 জন হাঁটতে পারবে।
গ্রামে রাস্তা হবে, গায়ের উন্নতি হবে, কি রোমাঞ্চকর অনুভূতি! শুধু অভিরাম বা ওর মতো দু চারজন নয়, সমস্ত গ্রামটাই যেন আনন্দিত বিস্ময়ে সজাগ হয়ে উঠেছে। আর সেই বিস্তৃত আনন্দকেই তটস্থ করে দিয়ে মাঠের পাশ দিয়ে এক রাশ তাঁবু পড়েছে, যেন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। 500 বছর আগে শীতলার থানে মুসলমানদের তরোয়ালের ঘা পড়েছিল, তারপরে বহু যুগ এই গ্রাম আর কোনো জীবন চাঞ্চল্য দেখেনি, অনুভব করেনি। 500 বছরের মরা গানে যেন নতুন করে জোয়ার এসেছে, সেদিন এসেছিল রাষ্ট্রবিপ্লবে আর আজ এসেছে মন্বন্তরে। অশ্বত্থ গাছের ঠান্ডা ছায়ায় হাঁটু মুড়ে বসে মুখে একটা পোড়া বিড়ি ধরে তাতে পুনরায় অগ্নিসংযোগ করার জন্য অভিরাম আগুন খুঁজছিল, পাশে দাঁড়িয়ে হীরালাল বাগদি।
খারোয়ারটি দেখছো গুণিন ভাই?
রাস্তা তৈরির কর্মব্যস্ততার দিকে তাকিয়ে উত্তেজনায় টকবক করে ফুটতে ফুটতে অকারণে খুব একচোট কান চুলকে নিয়ে হীরালাল তার বক্তব্য ছুঁড়ে দেয় অভিরামের দিকে। অভিরামের চোখ মুখ থমথমে। প্রথম দিন কৃষ্ণপ্রসাদকে দেখার বিস্ময় সেই চোখ থেকে অন্তর্হিত হয়েছে। সে অশ্বত্থ গাছের ছায়ায় বসে সন্দিগ্ধভাবে রাস্তা তৈরির কাজ দেখছিল। হীরালালের কথা কানে যেতেই তার ভ্রু কুঞ্চিত হল। তার মনের ভেতরে কিসের যে তোলপাড় চলছে সে নিজেই বুঝতে পারছে না। বিহ্বলতা গোপন করে সে সংক্ষেপে উত্তর দিল,
দেখছি।
ওফ, কি বেজায় কাণ্ডরে বাবা, বন জঙ্গল গাছপালা সব লোপাট করে দিয়ে সড়ক বানাচ্ছে ওটা। মানুষের নাকি আর ভাতের দুঃখ থাকবে নি গো। কিন্তু এই কানে আমার একটি কথা আছে।
কি কথা
বলি? এই যদি মনে ছিল রে বাপু, তাহলে কটা দিন আগে এলি না কেনে? দুর্ভিক্ষে সব সাবাড় করে দিয়ে তো
তখন তো ওদের সময় হয়নি।
যেন এই সহজ কথাটা এতক্ষণ বুঝতে পারছিল না, এইবার বুঝেছে। কতকটা এইরকম ভঙ্গিমায় হীরালাল আকর্ণ বিস্তৃত দন্ত কৌমুদী প্রকাশ করে বলল,
ওদের সময় চিরকালই একটু দেরিতে হয়, তাই না করিন ভাই?
হীরালালের রসিকতা অভিরাম বুঝল কি না ঠিক বোঝা গেল না। সে শীতলার থানে টুকটাক কাজ গোছাতে গোছাতে একবার শুধু ফিরে তাকাল হীরালালের দিকে। হীরালাল তখন উৎসাহে টইটম্বুর, সে বলেই চলেছে,
সিঁধেল চোরে সব লোপাট করে দিয়ে তিন মাইল ডাঙা পেরিয়ে গেলে তবেই না চৌকিদার এসে হাঁক পড়ে বটে।
অভিরাম এবারেও কোনো জবাব দিল না। সামনে যা কিছু হয়ে চলেছে তা প্রলয়কাণ্ডই বটে। পাথরের মতো শক্ত টিলা গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে জঙ্গল। আদ্যিকালের পচা ডোবাগুলো দেখতে দেখতে ভরাট হয়ে গেল। আর নাকি ম্যালেরিয়া থাকবে না দেশে, শাবল গাঁইতি কোদাল, গাছ কাটার ঘুপ খাপ মর্মর শব্দ, মাটি ফেলার ঝুপছাপ ছপ্পাস, কোদাল কড়াইতে ঠোকাঠুকি লেগে ঠনঠন, একশো কুলি একসঙ্গে খাটছে, কোদালের মুখে মাটির তলা থেকে উঠে আসছে বাদামি রঙের মানুষের হাড়। 500 বছর আগেকার হাড় কিনা কি জানে?
কঙ্কাল পাওয়া গেছে, মাটির তলা থেকে কঙ্কাল উঠিছে রে, চল চল গিয়ে দেখি।
জয় জয় মা শেতলা, এই আবার কোন অমঙ্গলের চিহ্ন নয় তো?
আরে সরকারি রাস্তা হচ্ছে, অমঙ্গল কেনে হবে?
কিন্তু কঙ্কাল,
আরে চলো চলো দেখবে কেনে।
চোখের সামনে ঘটে চলা এই অভূতপূর্ব ঘটনাক্রম দেখে একবারের জন্য থমকে দাঁড়ালো অভিরাম। হাতের কাজ ফেলে সোজা হয়ে সামনের ভিড়ের দিকে তাকাতে তাকাতে চোখ দুটোকে হঠাৎ সংকুচিত করে আনল সে। মোটা মোটা ভ্রু দুটো একসঙ্গে এসে যোগ হয়ে গেল। কোথা থেকে এক তোলপাড় করা রহস্যময় ছমছমে অনুভূতি এসে যেন ঘিরে ধরল গুনে মুখে। অভিরামের শরীর মন আড়ষ্ট হয়ে যাচ্ছিল। সে মুখে শুধু বলল,
লক্ষণ আমার কেমন ভালো লাগছে নিরে হিরো।
অভিরামের গলার স্বর কেমন অদ্ভুত শোনাল। হীরালালের উৎসাহ আর উদ্দীপনার পরমান্নে যেন দু ফোঁটা সন্দেহের চুনা মিশিয়ে দিল অভিরামের সেই কণ্ঠ। হীরালাল উদ্বিগ্ন স্বরে বলল,
কেনে বলো তো গুনিন ভাই?
কি জানি কেনে।
এই জাতীয় অনুভূতির সঙ্গে অভিরাম মোটেই পরিচিত নয়। হয়তো এই আকস্মিকতাকেই তার ভয় হচ্ছে, হয়তো এই নতুনকে সে বিশ্বাস করতে পারছে না। গাঁইতি আর কোদালের মুখে পুরনো মাটি যেন যন্ত্রণায় কেঁদে উঠছে, যেন অভিশাপ দিচ্ছে মুহুর্মুহু, অথবা এ হয়তো রক্তার্জিত সংস্কার। আকাশে বাতাসে যেসব অশরীরী শক্তি ঘুরে বেড়াচ্ছে, এই সভ্যতা বর্জিত নগণ্য গ্রামে যাদের ছিল একাধিপত্য, রাত দুপুরে যারা অকারণে ছপছপ সরসর করে প্রকাণ্ড বটগাছের ডালপালাগুলোকে ঝাঁকিয়ে দিত, ভরা অমাবস্যায় মরার মাথা নিয়ে যারা শ্মশানে খটখট করে গেন্ডুয়া খেলত আর খিলখিল করে হাসত, কিংবা পুরনো দীঘির ধারে যাদের মুখের আগুন লকলক করে উঠত নিঝুম সন্ধ্যায় থমথমে রাতে, তারাই কি প্রেত সিদ্ধ গুণিনের অনুভূতির উপর সঞ্চারিত করছে তাদের অলৌকিক প্রতিবাদ? বহু কষ্টে নিজেকে সামলে রহস্যময় মুখখানা আরও রহস্যময় করে অভিরাম বলল,
সে থাক।
হীরালালের মুখে কোনো কথা জোগাল না। দুজনে চেয়ে দেখল ওদিকে রাস্তা তৈরি হয়ে চলেছে, চমৎকার রাস্তা। উঁচু নিচু অসমতল মাটিকে বীর্ণ বিদীর্ণ করে দিয়ে সরকারি লরির মসৃণ মনোরম চলবার রাজপথ। কিন্তু কাজ যেন এগোতে পারছে না। বুড়ো নিমতলায় একটা ছাতা মাথায় দিয়ে বসে কৃষ্ণপ্রসাদ হিসেব করে দেখল, এভাবে চললে বাঁধা সময়ের মধ্যে কাজ শেষ হবে না। উপরওয়ালার কর্তাদের কাছ থেকে তাগিদের পর তাগিদ আসছে, অতএব আরো লোক চাই। ঝড়ের গতিতে কাজ শেষ করো, যত তাড়াতাড়ি সম্ভব পথ তৈরি করে দাও, খাদ্য সংকট, এমার্জেন্সি। অতিরিক্ত কুলির জন্যে খবর গেল সদরে, কিন্তু কুলিরও বাজার দর বেড়েছে। বর্মা থেকে আসাম ফ্রন্ট পর্যন্ত তাদের চাহিদা, আর এই অজ গাঁয়ে লোক পাঠানোর বন্দোবস্ত করাও শক্ত। সুতরাং সদর থেকে পাল্টা পরামর্শ এলো, লোকাল রিক্রুট করো। কৃষ্ণপ্রসাদের স্বর্গীয় আভিজাত্য তখন অস্তমিত প্রায়। খাকি হাফ প্যান্টের নিচে হাঁটু পর্যন্ত জমে উঠেছে পুরু ধুলোর আস্তরণ। গাঁয়ের ঘরে ঘরে খবর গেল, কৃষ্ণপ্রসাদ আর তার লোকেরা এসে তাগিদ দিল,
এসো এসো তোমরা কাজে লেগে যাও সবাই।
গ্রামের বারোয়ারি অশ্বত্থতলা, বুড়ো নিমতলা আর কুয়োতলা আর এই তিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটায় গ্রামের মানুষ পুরুষ নারী নির্বিশেষে ভিড় করে এল। সকলের হয়ে কথা বলার জন্য সামনে এগিয়ে এল অভিরাম।
কুলির কাজ আমরা করব না।
কার্য সম্পাদনের সুগম পথকে যা দুর্গম করে তুলে তা চিরকালই অপছন্দ কৃষ্ণপ্রসাদের। অভিরামের প্রতিবাদ কৃষ্ণপ্রসাদের কাছে উদ্ধত্ত মনে হল। বিস্মিত এবং ক্রুদ্ধ কৃষ্ণপ্রসাদ বলল,
কেন?
আমাদের বাপ পিতামহ কোনদিন মাটিতে কোদাল মারে নাই, কোনদিন ছোট কাজ করে নাই।
আচ্ছা,
এসব পারে ছাতুরা, ওসব কাজ আমরা পারব নি।
ছোট কাজ? একবেলা খাবার জোটে না, এদিকে আভিজাত্যের জ্ঞান একেবারে টনটন করছে। ডোড়া তো নয় হেলে সাত, কুলোপানা চক্কর নয় বার কোষপানা।
আরো কিছু শ্লেষক্তি কৃষ্ণপ্রসাদের জিভের ডগায় এসেও আটকে গেল। নিজেকে সামলে নিয়ে পেশাদার অভিনেতার মতো মুহূর্তেই ভুল বদল করে ফেলল সে। গ্রামবাসীর বেদনায় যেন কৃষ্ণপ্রসাদের গলার স্বর ভারী হয়ে এল।
ছি 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 ছি, এ কি কুবুদ্ধি তোদের! হ্যাঁ, গায়ে খাটবি, পয়সা পাবি, এতে আবার অপমানের কি আছে? না, এই জন্যই না বাঙালির এমন দুর্দশা, তাই তো এমন ঘর পোড়া দুর্বুদ্ধি। আর এই দুর্বুদ্ধির কারণেই এতগুলো লোক না খেয়ে শুকিয়ে মরল, ভাবতে পারছিস তোরা? আর এদিকে এদিকে পশ্চিম থেকে ওই হিন্দুস্তানি কুলিরা এসে দিব্যি যে বাঙালি দেশকে একেবারে লুট করে নিয়ে চলে যাচ্ছে, সেটা বোঝার মতন বুদ্ধি, সেটা বোঝার মতন বুদ্ধি তোদের ঘটে আছে? হ্যাঁ আছে। আমি কোথায় চেষ্টা করছি যে দেশের মানুষগুলো দুটো খেতে পাক, একটু স্বচ্ছন্দে থাকুক, কিন্তু না, মানুষের ভালো করতে চাইলেই বা করতে দিচ্ছে কে? এই যেটা মন্দ বুদ্ধি গুণিন যা আওড়াবে তোরা তাই শুন।
পাঁচ মিনিট ধরে একটানা বক্তৃতা চলল। বক্তব্যের আবেগ অনুযায়ী কৃষ্ণপ্রসাদের গলা তুখোড় অভিনেতার মতো উদারা মুদারা ও তারায় প্রকম্পিত হল, এবং শেষ পর্যন্ত ঘুরে ফিরে অতি কোমল নিষাদে এসে যখন যুক্তিপূর্ণ ভাষণটা সমাপ্ত হল,
দেখা গেল আবেগে কৃষ্ণপ্রসাদের চোখের কোণায় জলের বিন্দু চিকচিক করছে। অবরুদ্ধ গলায় সে আবেদন জানালো,
ওরে ওরে এখনো ভেবে দেখ সবাই, একবেলাও তো পেট পুরে ভাত জোটে না তোদের। হ্যাঁ, আর কুলিগিরির করলে যা মজুরি পাবি তাতে তো।
গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন উঠল,
সরকারি বাবু কিন্তু ঠিকই বলিছে। কি বলছিস গোনা, তাই বলে কুলির কাজ? আরে খেতি না পেয়ে যদি মরেই গেলি তাহলে মান নিয়ে কি গায়ে মাখবি?
কইছিলাম কত পয়সা দেবে রে?
আরে গত কয়েক বছরই তোকে কে কত পয়সা দিছে?
গ্রামবাসীর সমবেত কোলাহল ছাপিয়ে আবার কৃষ্ণপ্রসাদের গলা শোনা গেল। নিজের অসহায়তা গোপন করে দৃপ্ত কণ্ঠে কৃষ্ণপ্রসাদ বলল,
শোন, তোরা কাজ না করতে চাইলে আমি ওই ওই পশ্চিমা কুলিদের আনিয়েই কাজ করাব। কাজ কিন্তু থেমে থাকবে না, লাভের মধ্যে তোদের তোদের দু পয়সা রোজগার হতো, সেই পথ বন্ধ হয়ে যাবে।
অর্ধভুক্ত ক্ষুধিত চোখগুলো লোভে জল জল করে উঠল। দৃষ্টির সামনে ঝলক দিয়ে গেল সোনালি মরিচিকা। সত্যি তো, তাদের অন্যায়টা কোথায়? জমিতে যদি লাঙল ঠেলতে পারে তারা, তাহলে কোদাল মারলেই বা কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? অভিরাম এতক্ষণ এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল, সে এবার প্রবল বেগে মাথাটা ঝাঁকিয়ে প্রতিবাদ করতে গেল।
কিন্তু বাবু,
শিয়ালের মতো ধূর্ত সরকারি কন্ট্রাক্টর কৃষ্ণপ্রসাদ, লোক চরিত্র বুঝতে তার কোনো অসুবিধা হয় না। সে অভিরামের দিকে তাকিয়ে বুঝল তার সর্বাঙ্গে বিদ্রোহ ঘনিয়েছে। গায়ের লোকের উপর তার অপ্রতিহত প্রতিপত্তি, বিদ্যান নতুন লোক এসে সেই অধিকারে হস্তক্ষেপ করবে এটা গুণিন কল্পনাই করতে পারছে না। কিন্তু সে আধিপত্যটা আধ্যাত্মিক, আধিভৌতিক প্রয়োজনের দাবিটা যে তার থেকে ঢের ঢের বেশি এবং বাস্তব, এই সহজ কথাটুকু বুঝবার মতো বুদ্ধি কৃষ্ণপ্রসাদের আছে। কৃষ্ণপ্রসাদ একবার গ্রামের মানুষের ভিড়টার দিকে চেয়ে দেখল, তার ঠোঁটের কোণ দুটো সামান্য বিস্তৃত হয়ে একটা তীক্ষ্ণ সর্পিল হাসি খেলে গেল। অভিরাম ছাড়া এই সমবেত ভিড়ের চরিত্র কম বেশি একই, সমস্ত মানুষের মুখগুলি একাকার হয়ে আছে, আর তাতে এই মুহূর্তে কোনো অলৌকিক ভীতি নয়, প্রতিবিম্বিত হচ্ছে লৌকিক ক্ষুধা। লোভে এবং দ্বিধায় তারা বিচলিত হয়ে উঠেছে। মুহূর্তের জন্যে কৃষ্ণপ্রসাদ অনুভব করল অভিরাম তার প্রতিদ্বন্দ্বী, তার ক্ষমতা লাভের পথে মক্ষম প্রতিপক্ষ। কিন্তু ঠিক সেই মুহূর্তে কৃষ্ণপ্রসাদের হাসিটা প্রচ্ছন্ন বিদ্রূপে আরো খানিকটা বিস্তৃত হয়ে পড়ল, কারণ সে খুব ভালো করেই বুঝেছে আধ্যাত্মিক বিশ্বাস আর খিদের এই লড়াইতে শেষ পর্যন্ত জয় তারই হবে। অভিরামের দিকে একটা চকিত দৃষ্টি নিক্ষেপ করেই কৃষ্ণপ্রসাদ পকেট থেকে কালো চামড়ার নোট বইটি বের করল, তারপর গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলল,
বলো কে কে রাজি আছো?
সচকিত হয়ে গ্রামবাসীরা একবার কৃষ্ণপ্রসাদের দিকে আরেকবার অভিরামের দিকে তাকাল। অভিরামের চোখ দুটো যেন জ্বলছে, শক্ত হয়ে উঠেছে খাড়া চোয়াল, যেন যে নাম লেখাবে তার ঘাড়ের উপর বাঘের মতো লাভ দিয়ে পড়বে সে। কিন্তু শেষ পর্যন্ত জয় হল অপদেবতাদের নয়, সরকারি কন্ট্রাক্টরের। কয়েকটা মুহূর্ত কেটে গেল নিষ্কম্প স্তব্ধতায়, তারপর সবার প্রথমে উঠে দাঁড়িয়ে গলাটা সাফ করে নিয়ে হীরালাল বললে,
লিখুন।
বাহ, বলো কি নাম?
হীরালাল বাগদি।
হীরালাল বাগদি।
অভিরাম কেঁপে উঠল, দুটো চোখ থেকে যেন ঝলকে ঝলকে আগুন বৃষ্টি হচ্ছে তার। তারপর ভিড় ঠেলে বেরিয়ে এসে হন হন করে হেঁটে চলে গেল।
এবারে শব্দ করে হেসে উঠল কৃষ্ণপ্রসাদ। গ্রামবাসীরা একে একে কৃষ্ণপ্রসাদের খাতায় শ্রমিক এবং কুলি হিসেবে নাম লেখালেও তার সেই হাসিতে যোগ দিল না। কৃষ্ণপ্রসাদের হাসি নিঃসঙ্গ হায়নার ডাকের মতো গ্রামবাসীদের ভিড় ছাড়িয়ে শুষ্ক ফুটি ফাটা মাঠের দিগন্তে প্রতিধ্বনিত হতে লাগল। দিন এগিয়ে চলল। অভিরাম গুনিনের চোখের সামনে তৈরি হতে লাগল সরকারি রাস্তা। একে একে সবাই যোগ দিয়েছে সেই কাজে, হীরালাল, ঘনা, জনক, এমনকি বৃদ্ধ মতিলাল পর্যন্ত। সারাদিনের পরিশ্রমের পর দিনান্তেই পারিশ্রমিক মিলে যায়। তিন চার দিনের মধ্যেই হালচাল বদলে গেছে তাদের সবার। রাতারাতি সবাই এখন বড় মানুষ। গ্রামের দুঃখ এতদিনে যেন দূর হল। ইতিমধ্যেই সবার স্থির বিশ্বাস জন্মেছে কৃষ্ণপ্রসাদের বক্তৃতায় কোনো ফাঁকি নেই। দেশের দুঃখে ঝরে পড়া তার চোখের জল যে আদি অকৃত্রিম এবং খাঁটি, সে ব্যাপারে সবাই নিঃসন্দেহ। জনকের বয়স অভিরামের থেকে বছর দুয়েক কম হবে। নড়বড়ে এক ছিটে বেড়ার বাড়িতে একাই থাকে সে। কাজের কোনো সংস্থান ছিল না, তাই এতদিন সে প্রায় ভবঘুরের জীবনই কাটিয়ে এসেছে। এক পয়সার বিড়িও জুটত না জনকের। টুকরো বিড়ি কুড়িয়ে নিয়ে ধূমপানের তৃষ্ণাটা নিবারণ করত। সেই কিনা একদিন এসে হাজির হল এক বাক্স সিগারেট নিয়ে। কুয়োতলা থেকে জল তুলে এনে অভিরাম তখন অশ্বত্থ গাছের তলায় শীতলা মায়ের থান পরিষ্কার করছিল। বাক্স খুলে একটা সিগারেট বার করে জনক এগিয়ে ধরল অভিরামের দিকে।
লাও গুনিন, একটা সিগারেট লাও, ভালো জিনিস, ঠিকাদার বাবু দিচ্ছে।
অভিরাম নিজের ক্ষোভ রাগ কোনটাই গোপন করার চেষ্টা করল না। অসীম বিরক্তি ভরে জনকের দেওয়া সিগারেট প্রত্যাখ্যান করে বলল,
না।
জনক আজ পর্যন্ত সবার সব কথায় শুধু মাথা হেলিয়ে এসেছে, কিন্তু আজ তার মুখেও কথা ফুটেছে। সে বলল,
না কেন, আরে আপত্তি কিসে? সত্যি বলবো ভাই, তুমি ঠকলে। খালি ভূত জারিয়া কি পেটের ব্যবস্থা হয় আজকাল? চলেই আসো না আমাদের সঙ্গে, দু কোপ মাটি তোলো, দিন মজুরি পাবে রোজ দুটো টাকা, তখন তোমায় রোখে কে?
অভিরামের মাথায় রক্ত উঠে গেল। সে জনকের দিকে তেড়ে গিয়ে বলল,
একটা চড় মেরে তোর মাথার খুলি উড়িয়ে দেব।
কেন কেন, অন্যই তো কি বলেছি আমি, সকলেই যখন দু পয়সা করে নিচ্ছে তখন তুমি আর
দু পয়সা? মাত্র দুটো পয়সার জন্য মান সম্মান সমস্ত বিসর্জন দিতে হবে? এমন পয়সার মুখে আমি লাথি মারি? হ্যাঁ, ভালো করে শুনে রাখ, ভাবিস নি যে সুখ তোদের সইবে। এখনো এ গ্রামে মা শীতলা জেগে আছেন জানলে, ধর্মের গায়ে এমন অধর্ম তিনি কোনোদিনও সইবেন নি।
ভয়ের চোটে নিরাপদ দূরত্বে সরে গিয়ে জনক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গুনিনের গর্জন শুনে তার বুকের ভেতর পর্যন্ত কেঁপে গেছে। সে মনে মনে ভাবল,
সাপ দিচ্ছে নাকি গুনিন, চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। মন্ত্রসিদ্ধ ভূতসিদ্ধ লোক সে, তার অসাধ্য কুকাজ কিছুই নাই। এখনই গুনিন চিৎকার করে যা বলল তাকে শুধু কথার কথা, নাকি এমনি ভাবে দেশসুদ্ধ লোকের সর্বনাশ করার মতলব বাড়ছে? কিন্তু কেন, কি এমন অপরাধ করেছি আমরা, যখন ঘরের ভেতর ছটফটিয়ে মরলেও একটি বারও কেউ জিজ্ঞেস করে না, অথবা এক ফোঁটা জল পর্যন্ত দেয় না খেতে? তখন গায়ে গোতরে খেটে কেউ যদি দুটো পয়সা রোজগার করে তাতে কি বা বলার থাকতে পারে? তা সত্ত্বেও এমন কেন করছে গুনিন, কেন সে এত খেপে উঠছে?
বারোয়ারি তলার শীতলা থানে কাজ শেষ করে অভিরাম গুনিন হন হন করে হাঁটা দিল বাড়ির পথে। জনক দাঁড়িয়ে রইল অভিরামের যাত্রাপথের দিকে তাকিয়ে। মাথাখানা তার কেমন যেন শূন্য লাগছে। ঠিকাদার কৃষ্ণপ্রসাদের দেওয়া সিগারেটের বাক্সখানি তখনও ধরা আছে তার হাতে। গ্রামের বুকে সন্ধ্যা নামছে। কুয়োতলায় গ্রামের কিছু মেয়ে মহিলাদের জটলা, কলসি হাঁড়িতে জল ভরা হচ্ছে, রাতের সংগ্রহ, আর সেই সঙ্গে খই ফুটছে মেয়েদের মুখে।
হ্যালো মালতী, দুপুরে কি রাঁধলিলা?
রাঁধারা সময় পেলাম কই?
তোর মরদ তো ঘরে ছিল না, সারা দুপুর কি করলি তবে?
অমন করে বলিস নালা, মালতী এখন সমস্ত যৌবন, শরীরের খিদে কি শুধু মরদেরই থাকতে আছে, মেয়ে মানুষে থাকতে নেই।
তোদের খালি ওই চিন্তা, সারাদিন আমি তো আমার মরদের সঙ্গে রাস্তা বানানোর কাজ করেছি রে।
তাই নাকি? সরকারি ঠিকাদারের কাজ মেয়েরাও করছে, কই আমি তো?
তার মানে আমরাও কাজ করতে পারবো? এ বলছি পয়সা পাবো, টিপুর বাবা মারে ও কাজ করতে দিবেনি।
কেন রে রাধা, গতর খাটিয়ে যখন পয়সাটু এনে দিবি সেটা তো সংসারের কাজে লাগবে নাকি? না বলবে কেন শুনি?
এখন তো বিয়ে করিসনি শিবানি, একবার কর তবে বুঝবি।
এখন যেন বুঝিনি, সবই বুঝি বটে।
হ্যাঁ রে, সরকারি রাস্তা হচ্ছে, ধানের গোলা হবে, ভালো কাজে শুধু মরদরা কেন রে, আমরা কি হাত লাগাবো না? সেই সঙ্গে পয়সাও যখন।
হঠাৎ কাকে যেন দেখে সবাই একসঙ্গে চুপ করে গেল। পদ্মা এসে উপস্থিত হয়েছে, হাতে মাটির কলসি। পদ্মা অভিরাম গুনিনের বউ। সরকারি ঠিকাদার কৃষ্ণপ্রসাদের সঙ্গে গুনিনের ঠোকাঠুকির পর থেকে রাস্তা তৈরির কাজের ব্যাপারে কথাবার্তার সময় গাঁয়ের মেয়েরা পদ্মাকে এড়িয়েই চলে। এমনিতে ওদের সঙ্গে পদ্মার সম্পর্ক মোটেই খারাপ না। আসলে গুনিনের স্বভাব যেমনই হোক না কেন, পদ্মা কিন্তু বেশ মিষ্টি স্বভাবেরই মেয়ে। অল্প বয়স, আটোসাটো শরীরের বাঁধন, যৌবন উপচে পড়ছে, টানা টানা গভীর দুটো চোখে নতুনকে জানার আগ্রহ, ভয়ের লেশমাত্র তাতে নেই। এসে পৌঁছেই উচ্ছল জলধারার মতো কলকল করে পদ্মা জিজ্ঞেস করল,
তোরা কি কথা কয়েছিস লা?
শিবানী একঝলক মালতীর দিকে তাকিয়ে রহস্য করে চোখ টিপে বলল,
জানিস না পদ্ম, মালতী নাকি পরপুরুষের কাছে যাচ্ছে আজকাল।
যা কি যে বলিস, মালতী অমন মেয়েই লয়?
তাহলে কে অমন মেয়ে শুনি?
পদ্মা কথা ঘোরানোর চেষ্টা করে বলল,
এই সত্যি করে বল না বাপু, কি কথা কইছিলি? কদিন ধরেই দেখছি কি যেন কথা তোরা আমায় নুকোচ্ছিস।
না আসলে ওই ঠিকাদারের সঙ্গে তোর মরদের ঝামেলা হয়েছে তো তাই।
তাই বুঝি আমি আর তোদের বন্ধু লয়?
আরে না রে, সেরকম কিছু না। এই পথা শোন, মালতী তার মরদের সঙ্গে সরকারি রাস্তার কাজ করছে, পয়সাও পাচ্ছে।
হ্যাঁ রে, আর মেয়েদের মজুরি দিনে এক টাকা।
কি বলিস, তাই নাকি রে? তা মেয়েদের কি কাজটা করতে হয় বুটে?
কেন, ইট বালি পাথর হাতে হাতে বয়ে দেওয়া, জব জঙ্গল গাছ কেটে পরিষ্কার করা, আরো কত কাজ আছে মেয়েদের জন্য।
যা পদ্মাকে বলিস নি, গুনিন তো আর ওকে কাজ করতে দেবেনি, গোটা গায়ের একরা হলেও গুনিনের তো এসবে মতলাই।
পদ্মাখানি গম্ভীর হয়, তারপর কি ভেবে আবার বলে,
দেবেনি কেন যেতে শুনি, পয়সা তো সবারই দরকার হয় নাকি? আজই কথা কইব তোদের গুনিনের সঙ্গে, দেখ।
দেখ ভাই পদ্মা, সাবধানে কথা কস, অবিরাম গুনিন যা রাগি।
ভারী আমার গুনিন, ভুলে যাসনি আমিও হলাম গিয়ে পদ্মা।
এইসব কথাবার্তার মধ্যে মেয়েরা দেখল আধো অন্ধকারে একটা সাইকেল থেকে ঝুপ করে প্রায় তাদের সামনে এসে নামল কৃষ্ণপ্রসাদ। তাদের অন্তরঙ্গ আলোচনায় বাধা পড়ল। কৃষ্ণপ্রসাদ ওদের দিকেই চেয়ে আছে দেখে মেয়েরা একে অপরের মুখের দিকে চাইল। ওরা চলে যাওয়ার উপক্রম করতেই কৃষ্ণপ্রসাদ বলল,
কিরে মেয়েরা, আমায় একটু জল খাওয়া দেখি।
অল্প আলোতে ভালো দেখা না গেলেও অথবা কৃষ্ণপ্রসাদের এই সহজ অনুরোধের মধ্যে তেমন প্রণিধানযোগ্য কিছু না থাকলেও কৃষ্ণপ্রসাদের চোখের চাহনিতে এমন কিছু ছিল যে ওরা এই সরকারি বাবুটির দিকে বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। শিবানী অন্যদিকে মুখ ঘুরিয়ে কৃষ্ণপ্রসাদকে বলল,
মোদার কাছে জল চাও কেন? ওই তো কুয়াতে জল আছে, খাও গে।
কুয়ো? আচ্ছা, তোদের গায়ের জন্য এত ভালো ভালো কাজ করছি, এত কিছু করছি, আর আমায় একটু জলও খাওয়াবি না তোরা? কিরে,
আমাদের হাতে জল খেলে তোমার জাত যাবে নে? আমরা তো ছোট জাত।
ছোট জাত? বোকামে। শোন, তৃষ্ণার জল আর মেয়ে মানুষে যে পুরুষ উঁচু নিচু ছুত অচ্ছুত ছোট বড় এইসব দেখে, তার চেয়ে বড় মূর্খ দুনিয়াতে আর কেই বা আছে? নে নে নে, একটু জল খাওয়া।
তাও বাকি তিনজনের মধ্যে কেউ সাহস করে এগিয়ে এলো না দেখে গুনিনের বউ পদ্মাই নিজের জল ভরা কলসিখানি নিয়ে এগিয়ে এল। কৃষ্ণপ্রসাদের চোখে গোপন বিদ্যুৎ খেলে গেল। নিজের অত্যুৎসাহ গোপন করে সে একগাল হেসে দুই হাতে আঁজলা পেতে দাঁড়াল। পদ্মা আস্তে আস্তে জল ঢেলে দিল কৃষ্ণপ্রসাদের হাতে। কৃষ্ণপ্রসাদ বুভুক্ষুর মতো সে জল পান করতে লাগল। বাড়ির বাইরে ঘুরঘুরটি আধার ঘনিয়েছে। অভিরাম গুনিন কেরোসিনের কুপি জ্বালিয়ে ডালা বুনতে বুনতে সরকারি রাস্তা, ঠিকাদার কৃষ্ণপ্রসাদ, হীরালাল, মতিলাল আর আজ সকালে জনকের বলা কথাগুলো ভাবছিল। সহসা গুনিনের বউ পদ্মা এসে সামনে দাঁড়াল।
কি গো, কি করছ?
ডালা বুনছি, দেখতে পাচ্ছ নাকি? ভর সন্ধ্যেবেলা কোথেকে টোটো করে ফিরলি?
আমি তো ওই জল আনতে।
স্বভাবসিদ্ধ চঞ্চলতা নিয়ে এটুকু বলেই হঠাৎ থেমে যায় পদ্মা। তারপর শাড়ির আঁচলের খুঁটখানি বাঁহাতের কোড়ে আঙুলে জড়াতে জড়াতে ইতস্তত করে খানিক। কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থাকার পর মনের মধ্যে কিসের যেন অস্বস্তি নিয়ে সে থেমে থেমে বলে,
একটু কথা বলবো।
বল, কি বলবে?
বলছিলাম যে গাঁয়ের মেয়েরা তো সবাই রাস্তায় কাজ করতে যাচ্ছে, দু পয়সা পাচ্ছেও বটে, তাই
তাই
হাতের ডালাটা নামিয়ে রেখে সন্দিগ্ধ উগ্র চোখে তাকালো অভিরাম। দৃশ্যতই তার চোয়ালের হাড় দুটো কঠিন হয়ে উঠেছে, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল নেমে এসেছে কপাল ছাড়িয়ে। অগ্নিগর্ভস্বরে সে আবার বলল,
তাই কি হয়েছে?
ঘরের ভেতরের আধো অন্ধকারে কেরোসিনের কুপির কম্পমান শিখার সঙ্গে সঙ্গে অভিরামের ছায়া দেয়ালের গায়ে কাঁপছিল। পদ্মা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলল,
ডালাগুলো বেচে ভূত ঝেড়ে তো আর সংসার চলে না, যা আকাল পড়ছে। ভাবছিলাম আমিও যদি যাই ওখানে গিয়ে কাজ করি, তাহলে দিনে অন্তত একটু করে টাকা তো।
খবরদার, খবরদার বলছি পদ্মা, ও কথার একবারও মুখে আনবি তো সোজা খুন হয়ে যাবি। গুনিনের বংশ আমরা, মা শীতলার দয়া আমাদের উপরে, ঘরে না খেয়ে মরে পড়ে থাকবো সেও ভালো, কিন্তু ওসবের মধ্যে আমরা নেই। আমরা কারোর গোলামি করি নাই, কোন ছোট কাজ করি নাই।
চাঁড়াল গুণিনের সুন্দরী বউ পদ্মা ঠোঁট উল্টাল, শক্ত বাঁধনির কালো শরীরটা যেন নদীর জলের মতো ছলছলি উঠল চাঞ্চল্যে এবং অবিশ্বাসে। সে বলল,
তোমার মান নিয়েই তুমি গেলে, সবাই যখন কাজ গুছিয়ে নিলে তখনও তুমি।
পদ্মার কথা মাঝপথে থামিয়ে দিয়ে অভিরামকে মারবার জন্যে একটা ব্যাঘ্র মুষ্টি তুলল, আর ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে কার যেন ব্যাঘ্র ডাক শোনা গেল।
গুনিন, গুনিন, বাড়ি আছো ভাই? এই যে আমির, আমির হীরালাল।
বিষণ্ন অপরাধী গলায় উত্তর দিল হীরালাল। এক হাতে ঘন্টা টেনে ঘরের ভেতর সরে গেল পদ্মা, আর কেরোসিনের কম্পমান অনুজ্জ্বল কুপির আলোর সামনে হীরালাল এসে দাঁড়াল। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত এবং বিহ্বল। অভিরাম জিজ্ঞেস করল,
কি হয়েছে?
অভিরামের প্রশ্ন শুনেই হীরালাল যেন একেবারে বিগলিত হয়ে পড়ল। তার গলা উদ্বেগ আর কান্নায় বুঝে এলো।
একটিবার এসো ভাই, আমার বড় মেয়েটার কি যেন হয়েছে? জ্বর নাই, জারি নাই, সন্ধ্যে থেকে কেবল তড়পাচ্ছে আর থেকে থেকে চোখ উল্টি আসছে। ও, সে দৃশ্য আমি আর দেখতে পারি না ভাই। তুমি তুমি একটিবার চলো গুনিন ভাই, একটিবার চলো, আমার মেয়েটারে বাঁচাও।
অভিরাম ধুতির খুঁট থেকে একটা বিড়ি বের করে কুপির আগুন থেকে জ্বালিয়ে ঠোঁটে ধরল। তার কপালে ভ্রুকুটি, চোখে যুদ্ধজয়ের পরিতৃপ্তি। সেই পরিতৃপ্তির প্রত্যেকটি ফোঁটা সমগ্র শরীর মন দিয়ে উপভোগ করতে করতেই যেন সে হীরালালকে বলল,
এবারে গুনিনকে মনে পড়ছে তাহলে?
রাগ করো না গুনিন ভাই, তুমি রাগ করলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই বলো তো?
একটা বিরাট আত্মপ্রসাদে ভরে উঠল অভিরামের মন। খালি কৃষ্ণপ্রসাদ নয়, তারও দাম আছে, গ্রামের মানুষের কাছে প্রয়োজনীয়তা আছে তারও। হিস হেসে ভৌতিক কণ্ঠে হীরালালকে শুনিয়ে শুনিয়ে অভিরাম স্বগতোক্তির মতো বলল,
এ হল আমাদের বংশগত অধিকার, মা শীতলার দয়ায় গ্রামের মানুষের অসুখ বিসুখ সারাবার দায়িত্ব একমাত্র আমাদের। পেটের খিদে মিটাবার লোভ দেখি কৃষ্ণপ্রসাদ গাঁয়ের লোককে বস করতে পারে, কিন্তু যে শত্রুকে চোখে দেখা যায়নি তার বেলায় মা উলাই চন্ডী আর মা শীতলার যেসব সাঙ্গ পাঙ্গরা চোখের আড়ালে মৃত্যু বানলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে কে? অন্ধকার শেওড়া গাছে যারা থাকে, কিংবা ভোর সন্ধ্যেবেলা এলো চুলে পুকুর ঘাটে গেলে যাদের টের পাওয়া যায়, কোন সরকারি ঠিকাদারের সাধ্য নাই সে মুঠো মুঠো টাকা ছড়িয়ে তাদের বস করতে পারে।
হীরালাল অধবদন হয়ে দাঁড়িয়ে রইল, তার সমগ্র শরীরে অস্বস্তি এবং তাড়া, কিন্তু এর থেকে বেশি জোর সে গুনিনকে করতেও পারছে না। আত্মপ্রসাদের ভেলায় ভাসতে ভাসতে ধূমপান শেষ করে ছোট বেতের ঝাঁপিটা তুলে নিয়ে অভিরাম বলল,
চল।
হীরালালের দাওয়া তখন লোকে লোকারণ্য। ছোট্ট মেয়েটা পাগলের মতো ছটফট করছে, গড়াচ্ছে, কষ দিয়ে গড়িয়ে পড়ছে ফেনা। অমানসিক দুটো বিস্ফারিত চোখ মেলে মাঝে মাঝে তাকাচ্ছে, আর থেকে থেকে উঠছে একটা প্রচণ্ড হিক্কার তমক। এর মধ্যে হীরালালের বউ মরা কান্নার রোল তুলেছে। কটমট করে খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে রইল অভিরাম, তারপর সংক্ষেপে বলল,
বেদনীতেই পেয়েছে।
বাড়িময় কোলাহল আর কান্নার রোল আরো প্রবল হয়ে উঠল। গুনিন উঠোনে জমা হওয়া সবার দিকে রক্তচক্ষু মেলে তাকিয়ে এক প্রকাণ্ড ধমক দিয়ে বলল,
চুপ করো সবাই, আমাকে কিছু সর্ষে জোগাড় করে দাও।
হীরালালের দাওয়ায় মিটমিটে একটা ছোট্ট কেরোসিনের কুপি জ্বলছে, যার আলো সমগ্র বাড়িতে এক রহস্যময় কালো অন্ধকারকে যেন আরো বেশি ঘনীভূত করে তুলেছে। অভিরাম তার বেতের ঝাঁপিটা খুলে মন্ত্রপুত ফুল বের করল, একটা মাটির পাত্র বের করে তাতে কিছুটা জল ঢেলে মন্ত্র পড়ল, তারপর সেই মন্ত্রপুত জলের পাত্রে রাখল ফুলখানা, সিঁদুর লাগিয়ে খান কত কলা গাছের খোসা সাজিয়ে রাখল সামনে, মন্ত্র পড়ে শুদ্ধ করে একটা লোহার কাস্তে দিয়ে হীরালালের ছোট্ট মেয়েটার চারদিকে একটা গন্ডি দিল। অবশেষে চারিদিক প্রকম্পিত করে অভিরাম গুনিনের বজ্র নির্ঘোষ শোনা গেল। ভূত ঝাড়া শুরু হল। একটা বেতের ডালায় বেশ কিছুটা সর্ষে নিয়ে অভিরাম দানাগুলোর উপর জোরে জোরে হাত ঘষতে লাগল। মাঝে মাঝে চলল ভূতে ধরা মেয়ের ওপর সর্ষের প্রহার। গুনিনের ঘাড়ের উপর তার মাথাটা বনবন করে ঘুরছে। মাথা ঘোরানোর দমকে মাথার ঝাঁকড়া চুল ফুলে ফুলে নেচে নেচে উঠছে, ছুঁয়ে যাচ্ছে গুনিনের নাক চোখ চিবুক। কখনো বিড়বিড়িয়ে কখনো তারস্বরে মন্ত্র পড়ছে অভিরাম। উঠোনে অনেক গ্রামবাসীর ভিড়, কিন্তু তারা কেউ কোনো কথা বলছে না। ভয়ে বিস্ময়ে নির্বাক গ্রামবাসীরা অভিরাম গুনিনের কীর্তিকলাপ দেখছে।
গুনি মুক্ত দলে মা মনসার গলে, আমাকে দেখে ভূত পিশাচ না চলে, কাঙ্গুরি কামিক্ষা মান্ডি রাজ্ঞা হারামের পো, দোহায় মা কষকালি, দোহায় মা ফুলরা, দোহায় মা কালি অঙ্গ।
কতক্ষণ সময় গড়িয়ে গেল কে জানে। সর্ষের পর সর্ষের প্রহার, সর্বাঙ্গে মন্ত্রপুত জলের ছিটে, কিন্তু পেতনির নাম্বার কোনো লক্ষণ নেই। দা দিয়ে টানা গণ্ডির তোয়াক্কা না করে মেয়েটি তেমনি করেই দাওয়াময় গড়িয়ে বেড়াচ্ছে। থেকে থেকে এমন একটা হিক্কা উঠছে যেন সন্দেহ হয় কখন তার দম আটকে যাবে। এক টানা মন্ত্র পড়তে পড়তে অভিরামের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে লাগল। সংশয় ভরে যাচ্ছে তার মন, কিছুতেই কিছু হবার লক্ষণ দেখা যাচ্ছে না। ছোট কেরোসিনের কুপির আলোটা মিটমিট করছে, নিভে যাবে এক্ষুনি। আর সেই অস্পষ্ট আলোয়ে মেয়েটার দুটো ভয়াবহ চোখ দেখে অভিরামেরই অন্তরাত্মা শিউরে উঠল। কামরূপ কামিক্ষের ডাকিনীর আদেশ কোনো কাজে লাগছে না, বোধহয় বাঁচানো গেল না মেয়েটাকে। এমন সময় হীরালালের প্রায়ান্ধকার বাড়ির উঠোনে কোথা থেকে যেন টর্চের জোরদার আলো পড়ল। জুতোর মচমচ শব্দ তুলে এসে উপস্থিত হয়েছে কৃষ্ণপ্রসাদ, কিন্তু আজ সে একা নয়, সঙ্গে আরো একটি ভদ্রলোক। মেয়ের শোকে মুহ্যমান হীরালালের সামনে দাঁড়িয়ে কৃষ্ণপ্রসাদ হাসল।
কে, কি অবস্থা হীরালাল? তোমার মেয়ের অসুখের খবর শুনে এই যে ডাক্তার নিয়ে এলাম।
হীরালাল বিস্ময়ে বিস্ফারিত চোখ মেলে তাকিয়ে আছে কৃষ্ণপ্রসাদের দিকে। কৃষ্ণপ্রসাদ সঙ্গের ভদ্রলোকটির দিকে নির্দেশ করে বলল,
এই যে ইনি হলেন ডক্টর সত্যনারায়ণ সেন, ওই আমারই বন্ধু আর কি। এদিকে কাজে এসেছিলেন, আমার অনুরোধ না ফেলতে পেরে চলে এসেছেন তোমার বাড়িতে, সুবিধাই হলো তোমার, কি বলো?
হীরালাল একবার ঝাড়ফুঁকুরত অভিরাম গুনিনের দিকে, একবার মেয়ের দিকে, আর একবার ডাক্তারের দিকে তাকিয়ে দ্বিধাগ্রস্ত স্বরে বলল,
আসলে গুনিন ওরে ঝাড়ছিল কিনা হুজুর, তাই।
সহসা ডাক্তার সেন তাচ্ছিল্য অবজ্ঞা এবং বিরক্তি মেশানো গলায় চেঁচিয়ে উঠলেন,
হ্যাং ইয়োর গুনি, ওসব বুজরুকিতে কোনো কাজ হয় না, কোনো রোগও সারে না। এই যে গুনিন,
তোমার ওই ঝুলি কাঁথা নিয়ে সরে দাঁড়াও তো বাপু, আমাকে একবার দেখতে দাও।
অভিরাম এক তিলও নড়ল না, বিদ্রোহী ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে বসে রইল সে। হাতে তিন সেলের টর্চের আলোটা কৃষ্ণপ্রসাদ হঠাৎ শটান অভিরামের মুখের ওপর ফেলল, বলল,
গুনিন একটু সরে বসো তুমি, অনেক তো চেষ্টা করলে কিছুই যে পারলে না তা তো দেখতেই পাচ্ছি, এবার ডাক্তারবাবুকে দেখতে দাও।
অভিরাম তার লাল লাল চোখগুলো ঘুরিয়ে তাকালো কৃষ্ণপ্রসাদের দিকে। এতগুলো লোক দাঁড়িয়ে আছে, কারুর মুখে কোনো কথা নেই। সজোরে মাথা নেড়ে অভিরাম বলল,
না আমি কোথাও সরবনি, আমাকে ডেকে এনেছে হীরালাল, আমি ঝাড়ব ওকে, কোন ডাক্তার ফাক্তারের পরোয়া আমি রাখি নাই।
ননসেন্স ইডিয়েট, রোগীকে মেরে ফেলার তাল করছে নাকি? এদের নামে তো ক্রিমিনাল কেস করে দেওয়া উচিত। বেটা অন্ধবিশ্বাসী নরকের কীট, জেলে পচে মরলেই ওদের উপযুক্ত শাস্তি হবে, খবরদার।
ডাক্তারের কথা শুনে অভিরামের মাথায় রক্ত উঠে গেল, আর উদ্বেলিত সেই রক্তের উচ্ছ্বাস যেন ফেটে বেরিয়ে আসার উপক্রম করল তার দুটো চোখের মধ্যে দিয়ে। একটা অশ্লীল গালাগালি দিয়ে উঠল অভিরাম,
বেদা মুয়া পোয়া, এখান থেকে দূরে থাক।
আর মুহূর্তেই কোথা থেকে যেন ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড, যার জন্যে বোধহয় উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। ডাক্তার শটান উঠোন ছেড়ে দাওয়ায় উঠে জুতো শুদ্ধ পায়ে একটা প্রকাণ্ড লাথি বসিয়ে দিল অভিরামের বুকের উপর। সাজিয়ে রাখা ভূত তাড়ানোর যাবতীয় সরঞ্জামগুলোতে বিপ্লব ঘটিয়ে হাত তিনেক দূরে ছিটকে পড়ল অভিরাম। সবাই বিস্ময়ে হতবাক, অভিরাম থতমত, কেমন যেন ভোজবাজির মতো ঘটে গেল ব্যাপারখানা। এমন একটা কিছু যে ঘটতে পারে এই যেন শুধু অভিরাম গুণিনী নয়, সবারই কল্পনার অতীত ছিল। জনতা এখনো নির্বাক, কৃষ্ণপ্রসাদ চুপ চুপ করে ঠোঁটে একটা শব্দ করে বন্ধু ডাক্তার সেনকে বলল,
ছি 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 সেন, কি করলে কি এইভাবে সবার সামনে এই গুণিনটাকে?
ডক্টর সেন ততক্ষণে রোগীর উপর ঝুঁকে পড়েছেন, মুখখানা নির্বিকার। শান্ত গলায় তিনি কৃষ্ণপ্রসাদকে জবাব দিলেন,
যা করা উচিত ছিল ঠিক সেটাই করেছি। শুয়োরের বাচ্চাটা পেশেন্টকে তো মেরেই ফেলবার উপক্রম করেছিল, তার উপরে আবার মুখে কথার বান ডেকেছে, এত লম্বায় চওড়ায়। চৌধুরী এক কাজ করো, কালই ওই স্কাউন্ড্রেলটাকে হ্যান্ড ওভার করার বন্দোবস্ত করে দিও। রেগুলার মার্ডারার, কত লোককে যে এইভাবে মেরে ফেলেছে কে জানে।
কিছুক্ষণের মধ্যেই অবশ্য ডাক্তার সেনের ওষুধ কাজ করল, একটা ইঞ্জেকশনেই রোগী স্বাভাবিক হয়ে উঠল আস্তে আস্তে, হিক্কার প্রকোপটা কমে গেল ক্রমশ। রোগীকে বিপন্মুক্ত দেখে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল ডাক্তার।
অলরাইট, ক্রাইসিস কেটে গেছে, আর একটু বেশি দেরি হয়ে গেলে কে জানে কি হতো। বাইদি ভাই, সেই স্কাউন্ড্রেল জোচ্চোরটা কোথায় গেল?
ডাক্তারের কথা শুনে সবার গুনিনের কথা মনে পড়ল। ডাক্তারের লাথি খেয়ে অন্ধকার উঠোনে ছিটকে পড়েছিল অভিরাম। সকলে সম্বিত ফিরে পেয়ে উঠোনের অন্ধকার কোনটার দিকে তাকাল, সেখানে অভিরাম নেই। কোন ফাঁকে সবার অলক্ষ্যে সে উঠে গেছে কেউ টেরও পায়নি।
द्रोणा जैसे गुरु चले गए करण जैसे दानी संगी करण जैसे दानी बाली जैसे वीर चले गए रावण कस अभिमानी चोला माटी के
झमझम कुर्चे रात अनुज्जवल चांद उठे छे आकाशे তার মরা আলোয় দেখা যাচ্ছে মাঠের উপর সাদা পাখির মতো ঘুমিয়ে আছে তাঁবুগুলো। একটু আগে জোরালো আলো জ্বলছিল ওখানে, বসেছিল কুলিদের রাত্রিকালীন গানের আসর, কিন্তু এখন সব নীরব হয়ে গেছে। যেন গভীর এক অবসাদের মধ্যে ঝিমিয়ে পড়েছে প্রপঞ্চময়, মরা জ্যোৎস্না মেখে সাদা একটা সাপের মতো পড়ে রয়েছে নতুন তৈরি রাজপথ। ঘুমের মধ্যে ধর ফড়িয়ে জেগে উঠল অভিরাম। ওই পথ, ওই সাপটার বিষ নিঃশ্বাস যেন অনুভব করছে অভিরাম। তার সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে দেহ মন সমস্ত কিছু। বুকের ভেতরে টনটনে একটা ব্যথা থেকে থেকে চমক দিয়ে যাচ্ছে তাকে। বড্ড জোরে লাথি মেরেছে ডাক্তারটা। বিছানার উপর উঠে বসল গুনি। পাশে মরার মতো অঘরে ঘুমোচ্ছে পদ্মা। বিছানা ছেড়ে উঠে আলো জ্বালল অভিরাম। ঘরের এক কোণা থেকে বার করল লাল কাপড়ের একটা পুটুলি। অসহ্য উত্তেজনায় তার হাত কাঁপছে, তার চোখে শানিত হয়ে উঠছে তীক্ষ্ণ হত্যাকারীর দৃষ্টি। পুটুলিটা থেকে একটা কালো বোতল বের করে সেটাকে চোখের সামনে তুলে ধরল অভিরাম। কেরোসিনের কুপির ক্ষীণ রক্তিম আলোয় কালো বোতলটির মধ্যে কিছু সাদা গুঁড়ো দৃশ্যমান হল। কৃষ্ণপ্রসাদ কল্পনাও করতে পারবে না, ডাক্তারের ভাববার ক্ষমতাও নেই, ওই বোতলটার মধ্যেই বন্দী হয়ে আছে দেশব্যাপী মহামারী। ওই বোতলের সাদা গুঁড়োগুলো আর কিছুই নয়, বসন্তের বীজ, শুকনো গুটির মামড়ি। এইগুলো গুণিনরা সংগ্রহ করে ওষুধে ব্যবহার করার জন্য, আর সময় বিশেষে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য। অবিশ্বাসীকে কঠিন শাস্তি দেওয়ার জন্য গুণিনেরা একবার নয়, বহুবার ওই মৃত্যুবিষ বর্ষণ করেছে বাড়িতে বাড়িতে, উড়িয়ে দিয়েছে হাওয়ায়, মিশিয়ে দিয়েছে কুয়োর জলে। কদিনের মধ্যেই পাওয়া গেছে প্রত্যক্ষ ফল। আজ বহুদিন পর ওই মারণাস্ত্র প্রয়োগ করবার প্রয়োজন এসেছে আবার। বোতলের কারাগারে যে মৃত্যু রাক্ষস বন্দী হয়ে আছে, একবার ছাড়া পেলে সে আর ক্ষমা করবে না কাউকে, নিঃশেষে গ্রাস করে নেবে সমস্ত। ওই ডাক্তার, ওই কৃষ্ণপ্রসাদ, ওই কুলিদের উপনিবেশ দুদিনের মধ্যেই মৃত্যুর কলরবে তলিয়ে যাবে। চোখ দুখানা ভাঁটার মতো চলছে অভিরামের। কালো বোতলটাকে বুকে জড়িয়ে অভিরাম পাগলের মতো বিড়বিড় করল।
আমাকে তোরা চিনতে পারিস নাই, আমি হলাম নিধিরাম গুণিনের ছেলে অভিরাম গুণিন। আমার যে তোরা জানিস নাই, জ্বালা 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 সর্বাঙ্গ জ্বলছে আমার, প্রতিশোধ প্রতিশোধ চায়। না 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 না, শুধু একজন মানুষকে লয়, শুধু ওই ডাক্তারকে লয়, আমি খুন করবো এই পাপকে, এই অপমানের কারণকে আমি ছাড়ে মূলে তুলে ফেলব। এবার এবার কি হবে তোদের? দেখি এবার দেখি কে বাঁচায় তোদের, কোন ডাক্তার এসে তোদের উদ্ধার করে দেখি।
অভিরামের সেই হাসি শুনে পাশে বিছানায় পদ্মা একটু নড়ে চড়ে পাশ ফিরে শোয়। গুণিনের বাড়ির দরজায় কাঠের পাল্লার জায়গায় বাঁশ আর খড়ের তৈরি একটা ঝাঁপ লাগানো। সন্তর্পণে ঝাঁপ সরিয়ে বাইরে এসে নিঃশব্দে সেটা বন্ধ করে দেয় অভিরাম। ম্লান জ্যোৎস্নায় পাড়ার কুকুরগুলো অন্ধকারের মধ্যে মিশে থাকা গুণিনের ছায়ামূর্তি দেখে চিৎকার করে ওঠে। আবার পরমুহূর্তেই যেন কোন এক অজানা আতঙ্কে চুপ করে যায়। এক মারুন ঘোরের মধ্যে চলেছে অভিরাম। গায়ের রাস্তা অন্ধকার, সন্ধেবেলায় কারা যেন সুর পুড়িয়েছিল। এখনো পোড়া মাংস আর পোড়া কাঠের গন্ধ বাতাসে সমাকুল হয়ে আছে। দূরে শেয়াল রাতের প্রহর ঘোষণা করল। বড় একটা যজ্ঞ ডুমুরের ঝুপসি গাছ থেকে একটা কাক বোধহয় স্বপ্ন দেখি জড়ানো কণ্ঠে ডেকে উঠল। গুনিনের মনে হয় কাকটা যেন বলছে খা খা খা। অন্ধকারে পায়ে পায়ে শীতলার ধানের দিকে এগিয়ে চলে অভিরাম। ঝুরি নামা অশ্বত্থ গাছের পাতায় যেন প্রেতাত্মাদের দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হচ্ছে। বাইরের জ্যোৎস্নার আক্রমণে পলাতক তমিশ্রা যেন এখানে এসে ঘনীভূত হয়ে আশ্রয় নিয়েছে। শীতলার থানের উপর গুচ্ছে গুচ্ছে জোনাকি ঝুলছে, যেন কোনো এক প্রাগৈতিহাসিক রাক্ষসী দেবতা সহস্র চোখের আগুন শানিত করছে সমস্ত পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য। মাঠের উপরে পড়ে আছে জ্যোৎস্নায় ভেজা রহস্যাতুর নতুন রাজপথ, দুর্ভিক্ষ পীড়িত দেশকে বাঁচাবার রাজকীয় প্রতিশ্রুতি, সিভিল সাপ্লাইয়ের শুভ বুদ্ধিতে আর গৌরী সেনের টাকায় তৈরি দেশ সেবার সদাব্রত পরাকাষ্ঠা। রাজপথের ওপারে তাঁবুর সমারোহ, কৃষ্ণপ্রসাদের উপনিবেশ।
মারে মা, এই গ্রামে মার ঢুকেছে রে মা। শহরের লোকে টাকা লোভ দেখি রাস্তা বানিয়ে বুলিয়ে দিতে চায় গায়ে দেবতাকে। আমরা গুণীন রাজে তোর প্রসাদ পুষছ রে মা, যুগ যুগ ধরে আমরাই তো তোর সেবার অধিকারী। সেই আমাকে অপমান করা সে তো তোকে অপমান করা রে মা। আমি ছাড়ব না, একটা কেউ ছাড়ব নাই মা। যখন সবার উপরে মায়ের দয়া নেমে আসবে, দেখি কোন ডাক্তার কোন হেকিম তোদের বাঁচায়। জয় মা, জয় মা, জয় মা শীতলা, জয় মা।
জমাট বাঁধা অন্ধকারের মধ্যে শীতলার থানে প্রণাম করল গুণী। মানুষ চোখে যেন দেখতে পেল বিস্ফোটক ভূষিতা দেবীর করালি মূর্তি। দেবীর সারা গায়ের ক্ষতচিহ্ন থেকে ঝরে পড়ছে রক্ত আর পুঁজ। এক হাতে মারণ সর্প, তার বাতাসে মহামারীর বিষ উড়ে যাচ্ছে দেশ থেকে দেশান্তরে। গর্ধভাষণা দেবীর প্রসারিত জিহ্বা থেকে ঝরছে তাজা রক্ত। রুদ্ধ উত্তেজনায় গায়ের লোমগুলো কাঁটার মতো খাড়া হয়ে ওঠে অভিরামের।
জয় মা, জয় মা শীতলা, তোর সন্তানের প্রতিশোধ চরিতার্থ কর মা, চরিতার্থ কর মা, জয় মা।
ম্লান জ্যোৎস্নায় দীর্ঘ ছায়া ফেলে ফেলে অভিরাম অদৃশ্য হয়ে যায়।
গায়ে মড়ক লেগেছে গো।
শহরের থেকে ডাক্তার বা মহামারীর অন্যান্য বন্দোবস্ত আসার আগেই কৃষ্ণপ্রসাদের কলোনিতে বসন্ত শুরু হল। হয়তো ঘটনাটা কাকতালীয় হবে, অতএব ভীত সন্ত্রস্ত কৃষ্ণপ্রসাদ নির্দেশ দিল,
স্ট্রাইক দ্য টেন্ট, আগে সবাই প্রাণে বাঁচো, রাস্তা তারপর দেখা যাবে, চলো চলো চলো।
আরে তাবু গোটাও, তাবু গোটাও।
মহামারীর আশঙ্কায় নতুন পথ অসমাপ্ত রেখেই কৃষ্ণপ্রসাদের দলবল পিছিয়ে গেল 10 মাইল দূরে। মালপত্র তাঁবু সব ঝপাঝপ উঠল গরুর গাড়ির পিঠে। বারোয়ারি অশ্বত্থতলায় শীতলার থানে বসে অভিরাম দেখল সব বিলীয়মান গরুর গাড়ির সারির কাঠের চাকাগুলির ক্যাঁচকোঁচ শব্দ ছাপিয়ে শোনা গেল অভিরামের ঐশাচিক ক্রূর হাসি।
জিতেছি, আমি জিতেছি মা, জয় মা শীতলা, জয় মা। আমি জানতাম মা, মা তুই আমার সহায় হবি, জয় মা শীতলা। আমি জানতাম মা তুই আমার সহায় হবি, মা শীতলা যার সহায় তার তো জয় নিশ্চিত মা। মা গো
মহামারীর কাল রাক্ষস কৃষ্ণপ্রসাদের তাঁবুতে আর সীমাবদ্ধ রইল না, নির্বিচারে তার ক্ষুধা বিস্তীর্ণ হয়ে থাবা বসাল গ্রামের দিকে। যারা বাইরে থেকে এসেছিল তারা পালিয়ে বাঁচল, কিন্তু যাদের বাইরে যাবার জায়গা নেই বসন্তের আক্রমণ তাদের উপরেই ভেঙে পড়ল অনিবার্যভাবে। এবার কোথায় গেল কৃষ্ণপ্রসাদ, কোথায় গেল কি? অভিরাম ছাড়া আর উপায় নেই কারোর। একটি ব্রহ্মাস্ত্রেই অন্তজ সম্রাট নিজের ঋত রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হল যেন।
বাঁচাও বাঁচাও গুনিন, গুনিন বাঁচাও, বাঁচাও গুনিন বাঁচাও।
গোড়ায় দুর্ভিক্ষ, তারপরে মহামারী, মা শীতলার করাল কোপ থেকে বাঁচার উপায় কি? গুনিন তুমি আমাদের ভরসা, উপায় বাতলে দাও, আমাদের বাঁচাও।
গুনিন গুনিন আমাদের বাঁচাও, মায়ের দয়ার থেকে উদ্ধার করো আমাদের।
কেমে তোদের সরকারি বাবু কোথায় গেল এখন? তাকে ডেকে পাঠাও যা।
রাগ করো না ভাই, দয়া করো, তুমি ছাড়া আর কেই বা আছে আমাদের? এই বিপদের দিনে তুমি না এলে আমাদের কে বাঁচাবে? গুনিন গুনিন তোমার পায়ে ধরি গুনিন।
কালের গর্ভে কার জন্য যে কি সঞ্চিত আছে তা কে বলতে পারে? দিন এগোতে লাগল, দিন তো নয়, যেন ভয়ানক দুঃস্বপ্ন। ক্রমে অভিরাম গুনিনের হাসিও বন্ধ হয়ে গেল, বসন্তের মহামারী এসে ঠুকল তার বাড়িতেও। বসন্ত হল পদ্মার, তার ছোঁড়া ব্রহ্মাস্ত্র যে লক্ষ্যভেদ সম্পূর্ণ করে আবার তার বুকেই ফিরে আসবে এ কথা অভিরাম কল্পনা করতে পারেনি। চাঁড়ালের সুন্দরী বউ পদ্মা, তার অমন সুন্দর মুখ, অমন অপূর্ব দেহখানা বসন্তের প্রভাবে ক্রমে পুছে গেল, এমন বিভৎস হয়ে গেল যে অভিরাম শেষ অবধি ওর দিকে তাকাতে পর্যন্ত পারত না।
আর পারি না মা।
পদ্মা, হে পদ্মা, পদ্মা, হে পদ্মা, কি হয়েছে রে?
অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে একদিন মরে গেল পদ্মা। তার শরীরের সৌন্দর্যের আবরণের তলা থেকে যেন বেরিয়ে এলো বিভৎস নরককুণ্ড। সমস্ত রাগ প্রতিশোধ স্পৃহা উবে গিয়ে এক দমবন্ধকর শূন্যতা ঘিরে ধরল অভিরামকে। মাটিতে আছড়ে পড়ে আকুল হয়ে কাঁদতে লাগল সে।
আমাকে একলা ছেড়ে চলে গেলি রে পদ্মা, কি হলো রে পদ্মা?
কি করলুম রে, ওরে পতা রে, এসব আমার জন্য রে পতা, এসব কিছু আমার জন্য হয়েছে রে পতা, আমার প্রতিশোধের আগুন আমার ঘরটাও পুড়ল রে, আমি কি করলাম।
কিন্তু অভিরাম জানত না সব থেকে বড় আঘাতটা তখনও তার জন্য অপেক্ষা করছে। পদ্মার মৃতদেহ সরাতে গিয়ে বিছানার তলা থেকে বেরিয়ে পড়ল একটা চমৎকার সোনার আংটি।
এটা কি? এটা সোনার আংটি? পদ্মার কাছে এই আংটিটা এলো কোথেকে?
ঘুরিয়ে ফিরিয়ে আংটিটা দেখতে দেখতে অভিরামের মনে হল,
এই আংটিটা কেমন চেনা চেনা মনে হচ্ছে, আর হাতে যেন দেখেছিল।
হঠাৎ অভিরামের কৃষ্ণপ্রসাদের সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটার কথা মনে পড়ে গেল। দুপুর রোদে বারোয়ারি অশ্বত্থতলার ছায়ায় সাইকেল নিয়ে এসে দাঁড়িয়েছে টেরিকটের খাঁকি হাফ প্যান্ট, সাদা হাফাতা জামা আর ফেল্টের টুপি পরা এক সম্ভ্রান্ত চেহারার অচেনা লোক। টিনের কৌটো থেকে বের করে সে একটা সিগারেট, তার হাতে একটা সোনার আংটি।
কৃষ্ণপ্রসাদ, তাহলে তাহলে পদ্মা, পদ্মা,
গায়ের শেষ প্রান্তে গর্ত করে সংক্রমিত দেহগুলিকে পুঁতে ফেলা হচ্ছে। জনকার ঘনা প্রাণের মায়া ছেড়ে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই মৃতদেহগুলিকে তুলে এনে তাদের শেষ কৃত্যের ব্যবস্থা করছে। সূর্যাস্তের খানিক আগে যখন ওরা গুনিনের বাড়ি থেকে তার সুন্দরী স্ত্রী পদ্মার বসন্তে পচে যাওয়া দেহটা তুলে নিয়ে যাচ্ছে, ততক্ষণে অভিরামের সমস্ত শোক মিলিয়ে গেছে। মাথার মধ্যে জ্বলছে দুঃসহ একটা অগ্নিকুণ্ড। পদ্মার শেষ যাত্রাপথের দিকে অভিরাম ফিরেও তাকাল না। মনের ভিতরখানা তার তোলপাড় হচ্ছে। এলোমেলো কিছু ভাবনা এসে যেন বাস্তবের সঙ্গে, এই পৃথিবীর সঙ্গে তার অস্তিত্বের বন্ধনকে বারবার ছিন্ন করে দিতে চাইছে। বারবার তার মনে যাচ্ছে কিছু প্রশ্ন যা তার অন্তরাত্মার আগুনকে দমকা হাওয়ার মতো ইন্ধন দিয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ার। তাহলে তাহলে শেষ পর্যন্ত জয় হলো কার? চরম অপমান আর চরম পরাজয়ের মধ্যে তাকে ফেলে গেল কে? ওই যে আবার কারোর বাড়িতে মৃত্যুর কালো ছায়া পড়ল। সেই মরা কান্নার শব্দ শুনতে শুনতে অভিরাম আবার ভাবল, এই কি চেয়েছিল সে? আর পদ্মা, এই সোনার আংটি? সূর্য অস্ত গেছে, গ্রামের বুকে আবার নেমেছে আর একটা সন্ধ্যা। দাওয়ার এক কোণে মাটির কলসিখানা একদিকে হেলে পড়ে আছে। পদ্মা রোজ এই সময় কলসিখানা নিয়ে কুয়োতলায় জল আনতে যেত। সেই কলসি আজ শূন্য, তাতে জল ভরার কেউ নেই। দাওয়া ছাড়িয়ে খোলা উঠোনে পাথরের মূর্তির মতো বসে আছে গুণিন অভিরাম। ধারে পাশে দু একটা পোড়া বিড়ি পড়ে আছে। সামনের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, কিন্তু কিছুই যেন দেখছে না। হঠাৎ তার সেই শূন্য দৃষ্টি চঞ্চল হয়ে উঠল। বিড়বিড় করে সে বলল,
না, আমি হার মানব নাই। অভিরাম গুণীন হেরে যেতে পারে নাই, কিছুতেই পারে নাই।
গুণীনের বাড়িখানা ভূতের মতো অন্ধকারে দাঁড়িয়ে আছে। আজকে দাওয়ায় সন্ধ্যা প্রদীপ বসায়নি কেউ। ঘরের ভেতর কেরোসিনের কুপিটাও জ্বলছে না। অন্ধকারে হাতড়ে হাতড়ে অভিরাম হাতে তুলে নিল সেই লাল পুঁটুলিখানা। পুঁটুলিটার মধ্যে তার বাপের আমল থেকে সে জমিয়ে রেখেছে নানা জাতের তীব্র প্রাণঘাতী বিষ। অভিরামের বাড়ির সামনে কয়েকটা পথ কুকুর থাকে, যেন দৈব প্রেরিত নজরদার। তাদের গলার স্বরে শরীরী অশরীরী সকল অস্তিত্বের আসা যাওয়ার খবর পাওয়া যায়। কিন্তু আজ সন্ধ্যার পর যখন গুণীন অভিরাম চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি নিয়ে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে বারোয়ারি অশ্বত্থতলার দিকে চলে গেল, তারা কোনো শব্দ করল না। কুয়োতলায় অন্ধকারে গুণীনকে গায়ে বালতি বালতি জল ঢালতে দেখে দাঁড়িয়ে পড়ল ঢোলবাদক বিশু। পদ্মার মারা যাবার খবর সে পেয়েছে, তাই ভেবেছিল আজ হয়তো শীতলার ধানে সন্ধ্যা আরতি করতে আসবে না গুণীন। অভিরামকে দেখে তার সে ভুল ভাঙল, কিন্তু অভিরামের চেহারায় আর চোখে মুখে এমন কিছু ছিল যার জন্য সে আর কোনো প্রশ্ন করতে সাহস পেল না। হঠাৎ কি মনে হতে সে এক ছুট্টে সতুকে ডেকে আনল। সতু শীতলার থানে পূজা এবং আরতির সময় বিশুর সঙ্গে কাশি বাজায়। গায়ে জল ঢালা সেরে ভিজে গায়ে অভিরাম এসে থানে প্রদীপ জ্বালল। প্রদীপের পোড়া তেল পাথরের প্রদীপদানের গায়ে পুরু হয়ে গজিয়ে ওঠা নীল সবুজ শ্যাওলার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে নামছে। পুরনো ফুল ইত্যাদি পরিষ্কার করে সে নতুন করে সিঁদুর লেপে দিল ব্রণ চিহ্নওয়ালা কালো পাথরটার গায়ে। পাথরটার মাঝের ফাটলের মধ্যেও তেল মেশানো লাল সিঁদুর চুঁইয়ে ঢুকে পড়ল। সিঁদুর লেপা হয়ে যাওয়ার পর একপাশে থকথকে হয়ে জমে থাকা তেল জল সিঁদুরের মিশ্রণের ওপর অতিরিক্ত নতুন সিঁদুর ঢেলে দিল অভিরাম। সতু আর বিশু মিলে দুটি মাটির ধুনুচিতে নারকলের ছোবড়া, দু এক টুকরো কাঠ আর গুঁড়ো করা ধুনো মিশিয়ে আগুন জ্বালিয়েছে। পাশে পুড়ছে গুগুল, পটপট করে শব্দ হচ্ছে। কালো ধোঁয়া পাকিয়ে উঠছে সাপের কুণ্ডলীর মতো। বারোয়ারি অশ্বত্থতলার শীতলার থান ঘিরে যেন ঘনিয়েছে নীল উগ্রগন্ধি অন্ধকার। ভারী হয়ে উঠছে চারপাশের বাতাস। কোন এক আবেশের মধ্যে যন্ত্রচালিতের মতো অভিরাম পূজায় বসল। মন্ত্রপাঠ করছে অভিরাম, তার কতকটা সংস্কৃত, কতকটা বাংলা, কতকটা দুর্বুদ্ধ ডয়শূন্য ল আর ঢয়শূন্য রয় সমান।
ओम ह्रीं श्रीं शीतलावै नमः। पट् ॐ सर्वविघ्नानुत्साराय हुं फट् स्वाहा। বলিংগৃহ মহাদেবী আত্মানং সর্বগুণান্বিতম।
চারদিকে মেয়ে ও পুরুষদের একটা ছোট দল জমেছে। মেয়েদের মধ্যে গলায় আঁচল দিয়ে দাঁড়িয়ে আছে শিবানী, রাধা, মালতী। কেউ তাকিয়ে আছে বিস্ফারিত বিহ্বল দৃষ্টিতে। ঢোল আর কাঁসরের বিরাম ও জ্যোতিতে অভিরামের গলার সেই গম্ভীর মন্ত্রনাদ যেন অলৌকিক হয়ে উঠছে। ধুনোর ধোঁয়ায় অনেকের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে তারা। তাদের যেন মনে হচ্ছে ওই সিঁদুর মাখা ব্রণচিহ্নযুক্ত কালো পাথরটা হঠাৎ এক সারি ধারালো দাঁত শুদ্ধ কালো একখানা রক্তাক্ত মুখ মেলে দেবে আর কড়মড় করে চিবিয়ে খাবে হাড় মাংস রক্ত।
ওম হ্রিং শ্রীং শীতলাওয়ৈ নমঃ।
ভিড়ের
মধ্যে এক কোনায় বসেছিল মতিলাল। এই কদিনে যেন হঠাৎ তার বয়স অনেক বেড়ে গিয়েছে, তাকে ক্লান্ত মুহ্যমান দেখাচ্ছে। একবার গলা তুলে সে অভিরামকে বলল,
এই গুনিন, ভালো করে মন তো পর বাবা, মায়ের দয়া একটু না করলি আজে বাসি নেই।
রক্তচক্ষু মেলে গুনিন একবার পিছনে ফিরে তাকাল। মদের নেশায় ধুলো ধোঁয়া আর আগুনের তাপে চোখ দুটো তার রাক্ষসের মতো টকটক করছে। প্রকাণ্ড গোলাকার মুখের খাড়া চোয়ালে দিন কয়েকের না কাটা খোঁচা খোঁচা দাড়ি, মাথার ঝাঁকড়া চুলগুলো নাচের দমকের তালে কপাল ছাড়িয়ে ছুঁয়ে যাচ্ছে চোখ নাক গাল চিবুক। যেমন করে ম্যালেরিয়ার ঝাঁকুনি আসে, তেমনি থরথর করে একটা কাঁপন এসে যেন গুনিনের আপাদ মস্তক ঝাঁকিয়ে দিয়ে গেল। দুহাতে দুটো ধুমুচি নিয়ে উঠে দাঁড়াল গুনিন। তার সমস্ত শরীর টলছে, মুখে অসংলগ্ন মন্ত্রের উচ্চারণ, শুরু হল তাণ্ডব নাচ। ভিড়ের মধ্যে সন্দেহাতুর গলায় হীরালাল মতিলালকে জিজ্ঞেস করল,
মতিকুড়া, গুনিন এরম করছে কেন? কি হল ওর? আজ
গুনিনের উপর মা শেতলা ভর হয়েছে।
অভিরামের মুখ দিয়ে গু গু করে বেরোচ্ছে একটা বিভৎস চাপা আওয়াজ। কখনো সে মাটিতে আছড়ে পড়ছে, পরক্ষণেই উঠে দাঁড়িয়ে আবার নাচতে শুরু করছে রুদ্র তালে। ঝাঁকড়া চুলগুলো থেকে যেন ধুলোর ঝড় উঠছে। হঠাৎ করে একটা ধুনুচি মাটিতে পড়ে দুখান হয়ে গেল, চারিদিকে ছিটকে গেল আগুন। সরসর করে অনেকটা পিছিয়ে এলো শীতলার থানে ভিড় করে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা। গুনিন আবার উঠেছে, আবার নাচ শুরু করেছে, কিন্তু নাচের তালে কেন যেন ভাটা পড়ছে। অভিরামের পা আর যেন চলছে না, মুখ থেকে চাপা গোঙানির শব্দটা কেমন বিকৃত আর অস্বাভাবিক বোধ হচ্ছে। অভিরাম গুনিনের জ্বলন্ত চোখ দুটো যেন ঝিমিয়ে আসছে ক্রমশ। হঠাৎ অভিরাম থেমে দাঁড়াল, টলমল করে কাঁপতে লাগল তার সর্বশরীর। তারপর ঠিক যেন ইচ্ছে করে নয়, পিছন থেকে কে যেন মস্ত একটা ধাক্কা দিয়ে তাকে ঘাড় মুচড়ে ফেলে দিল মাটিতে।
কি হলো? গুনিন পড়ে গেল যা?
আরে গুনিন, গুনিনের কি হলো গো? পড়ে গেল কেনে?
কি হলো বলো তো?
চারপাশে জনতা চঞ্চল হয়ে উঠল। চোখের সামনে যা ঘটছে তাকে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। যা হওয়া উচিত এ তো তা নয়। বিস্ফারিত ভয়ার্ত চোখে গুনিন অভিরাম আরো কিছুক্ষণ গু গু শব্দ করে গেল। কেউ তার দিকে এগিয়ে যাওয়ারও সাহস পেল না। কিছু গ্রামবাসী হাত জোর করে মা শীতলার নাম জপ করতে লাগল। ঢোল বাজাতে বাজাতে হঠাৎ কি যেন লক্ষ্য করে থেমে গেল বিশু। আতঙ্ক মাখা দৃষ্টি নিয়ে ইশারায় কাঁশিবাদক সতুকে সে অভিরাম গুনিনের দিকে নির্দেশ করল। কাঁশি বাজাতে বাজাতেই সতু দেখল গুনিনের কষ বেয়ে ফেনার সঙ্গে বেরিয়ে আসছে এক এক ছলক রক্ত। বলি দেওয়া পশুর মতো বার কয়েক হাত পা ছুঁড়ে শক্ত হয়ে গেল তার শরীর। সমস্ত শরীরে ঢেউয়ের মতো দোলা দিয়ে বেরিয়ে এলো একটা অন্তিম দীর্ঘশ্বাস। নাকের সামনে থেকে খানিকটা ধুলো উড়ে গেল হাওয়ায়, থেমে গেল ঢাকের বোল, বন্ধ হয়ে গেল কাঁসরের আর্তনাদ, হই হই করে ছুটে এলো জনতা। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে, মোরে পাথর হয়ে গেছে গুনিন।
গুনিন অসুচি হয়েই পূজায় বসেছিল।
না না, হতে পারে না, বিশু নিজের চোখে ওকে কুয়াতলা থেকে জান করে আসতে দেখেছে। তাহলে
ধুনোর অন্ধকারে ব্রণচিহ্নিত শীতলার পাথরটা গাঢ় রক্তের মতো সর্বাঙ্গে সিঁদুর মেখে যেন ক্ষুধার্ত হয়ে তাকিয়ে আছে। অশ্বত্থের পাতায় সাঁ সাঁ করে একটা উদাস বাতাস বয়ে গেল, যেন একটা অশরীরী কণ্ঠ চাপা গর্জন করে বলে উঠল,
পালাবি কোথায়? এইবারে আসতে চলেছে তোদের পালা, ঘুমিনের মতো তোরাও যাবি।
মুহূর্তের মধ্যে বারোয়ারিতলা জনশূন্য হয়ে গেল, প্রাণ নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছে সকলে। শুধু অসমাপ্ত পূজোর উপকরণের মধ্যে নিষ্পন্দ পড়ে রয়েছে গুনিনের দেহটা। মুখের পাশে ছড়িয়ে থাকা রক্ত আর শীতলা থানের তেল সিঁদুর মিলেমিশে একাকার হয়ে গেছে। ধূপধুনোর ধোঁয়া একটা কালো পর্দার মতো নিবিড় হয়ে নেমে আসছে, ঘিরে ধরছে অভিরামের শরীর। সকাল হয়েছে। সহৃদয় সরকারি ঠিকাদার কৃষ্ণপ্রসাদ একটি গরুর গাড়ির ছইয়ের ভেতর বসে আছে। পাশে বসে আছে কৃষ্ণপ্রসাদের বন্ধু তথা সরকারি ডাক্তার সত্যনারায়ণ সেন। রাস্তা দিয়ে চলেছে একসাথে তিনখানা গরুর গাড়ি। স্যানিটারি ইন্সপেক্টর আর ভ্যাকসিনেটরের ছোট্ট একটা দলকে নিয়ে চলেছে অভিরাম গুনিনের গ্রামের দিকে। কৃষ্ণপ্রসাদ নিজেই তোড়জোড় করে সরকারি দপ্তরে খবর পাঠিয়ে এই ব্যবস্থাপনা করেছে। বারোয়ারিতলার কাছাকাছি আসতেই দলটা থমকে দাঁড়াল একবার। গরুর গাড়ির ছইয়ের ভেতর থেকে উঁকি দিয়ে কৃষ্ণপ্রসাদ দেখতে পেল অভিরাম গুনিনের মৃতদেহ। সকালবেলাতেই প্রায় শ্মশানে পরিণত হওয়া গ্রামটির বারোয়ারিতলায় মা শীতলার থানে পড়ে আছে পূজারি তথা গুনিন অভিরামের মৃতদেহখানি। দু তিনটে শেয়াল মিলে টানাটানি ছিঁড়াছিঁড়ি করে খাচ্ছে সেই দেহটিকে।
আহারে,
একটা আক্ষেপের শব্দ করল কৃষ্ণপ্রসাদ। তিনটি গরুর গাড়ির কনভয়কে চোখের ইশারায় গ্রামের ভেতরে ঢুকতে বলল সে। পাশে বসে থাকা বন্ধু ডাক্তার সত্যনারায়ণ সেন ধীরে ধীরে দূরে সরে যেতে থাকা বারোয়ারিতলা আর অভিরাম গুনিনের মৃতদেহের দিকে উদাসভাবে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
আনাদার ভিক্টিম।
শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা অবলম্বনে মৃত্যুবান। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯১৮ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার দিনাজপুর জেলায়। তাঁর পিতৃদত্ত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। তিনি দীর্ঘদিন সিটি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। একাধারে তিনি যেমন টেনিদার মতো সর্বজনপ্রিয় কিশোর সাহিত্য রচনা করেছেন, আবার উপনিবেশ, সম্রাট ও সৃষ্টি, শিলালিপির মতো উপন্যাসও তিনি লিখেছেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন অভিজিৎ ভূঁইয়া। নির্দেশনা আম্রপালী ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়, সৃজনশীল পরিচালনা তমালী চৌধুরী। গল্প পাঠে সৌভিক গুহ সরকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিরাম সৌমেন চক্রবর্তী, মতিলাল সুমিত সমাদ্দার, কৃষ্ণপ্রসাদ গোরক সামন্ত, সঙ্গে ইন্দ্রনীল ভাদুরী, সায়ন্তন মৈত্র, অর্ক চক্রবর্তী, অভিজিৎ ভূঁইয়া, সাক্য রায়, দেবস্মন ঘোষ, নির্ণয় পাল, সুনয়না ভৌমিক, শ্রমণা রায় চৌধুরী, স্নিগ্ধা ঘোষ ও আম্রপালী ভট্টাচার্য। গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ স্নেহাশিস দে, ধ্বনি পরিকল্পনা ও আবহ ঋদ্ধি সরকার, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী।
মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।